Close Up presents Hello 8920. Close Up. The closer, the better.
Close Up presents Hello 8920. তে প্রিয় শ্রোতা আপনাদের সবাইকে আমন্ত্রণ। বুধবারের রাত 12টা, বৃহস্পতিবার শুরু হয়ে গেছে। আমরা শুরু করছি হ্যালো 8920 আরও একটি আনকোর এপিসোড। এবং জীবনের গল্প বলার জন্য আমার সঙ্গে শুরু থেকে রয়েছে, তার সঙ্গে পরিচিত হব। বরাবরের মধ্যে আপনাদেরকে কানেক্ট করছি ফেসবুকে। ফেসবুকের অ্যাড্রেসটা আমি একটু পরেই বলে দেব। এবং একই সাথে যারা আমাদের এই অনুষ্ঠানে যোগ দিতে চান তারা নিশ্চয়ই নাম্বারটি জানেন, 09613892892। এই নাম্বারটিতে ফোন করে আপনি আপনার কথা বললে সে কথাগুলো রেকর্ড হয়ে যাবে। আমরা শুরু করছি আমাদের প্রিয় অনুষ্ঠান। এবং প্রথমে আপনার নামটি জানতে চাই, আপনার নাম?
আমার নাম মোহাম্মদ আব্দুল মান্নান শেখ।
বয়স কত এই মুহূর্তে?
এই মুহূর্তে আনুমানিক কি 25-26 এরকম হবে।
25-26 বছর বয়স, ঠিক আছে। আমরা একটু শুনি, মানে সিরিয়ালি শুনবো আপনার জীবনের গল্প, স্টেপ বাই স্টেপ বলেন শুনি।
আমার যতটুকু মনে আছে আর কি, আমাদের গ্রামের বাড়ি যে আমার দাদুর বাড়ি যেটা আর কি, সেটা হলো আপনার শেরপুর জেলা আর কি, শেরপুর সদর থানায় পাকুড়িয়া ইউনিয়ন। ওখানে আমার বড় জেঠু ছিল আর কি চেয়ারম্যান। ওখান থেকে আর কি আমার পাশ্ববর্তী এলাকায় আর কি আরেকজন আছিল, চান্দু ডাকাত বলে সবাই চিনে,
চান্দু ডাকাত।
হ্যাঁ, ওনার সাথে আর কি আমাদের পারিবারিক সমস্যা বলতে, এটা আমার আমাদের জন্মের আগে থেকে আমার সবার বড় যে জেঠু ওনারা আরকি খুন করছিল, ওরা খুন করে বড় অনুষ্ঠানের ডেক গুলা এগুলার ভিতরে সাতটা টুকটা করে আমার এই চেয়ারম্যান জেঠুর খোলায় রেখে আইছিল ভোরবেলা। ওখান থেকে আর কি প্রতি বছরই দেখা যায় হয়তো বা আমাদের বংশের ভিতরে দু একজন মরে, নাহলে ওদের বংশের ভিতরে দু একজন মরে আর কি। আমার জন্মের আরো 2-4 বছর আগে থেকে
বুঝিনি, মানে বিষয়টা যদি আরেকবার একটু ক্লিয়ার করে বলেন।
মানে গঠন হয়েছে কি পূর্ব শত্রুতাটা কি নিয়ে আর কি আমি এটা জানি না এখনো। কোন এক কারণে আমার সবার বড় যে জেঠু আর কি, আবুর তো সাত ভাই, সবার বড় যে ভাই উনি আর কি আপনার ছিল আর কি, ছুটিতে বাড়িতে আসে আমার জন্মের আগে আর 2-10 বছর আগে। উনার আবার জেঠুর আর চান্দু ডাকার খুন করছে, খুন করার পরে অনুষ্ঠানের ভিতরে যে আমরা বড় ডেক গুলা থাকে এই ডেকের ভিতরে সাতটা টুকরা করে ওই আমার আব্বুর বড় যে ভাই আর কি মমতাজ আলী মন্টু চেয়ারম্যান ছিল, ওই জেঠুর যে চাউলের খোলাটা ওই খোলার ভিতরে রেখে আমার চোখে অনেক কিছু দেখছেন বুধমান হওয়ার পরও। যখন বুধমান হইলাম তখন আর কি দেখলাম যে প্রতি বছর আর কি আমাদের বাড়িতে কয়েকদিন পর পর এরকম মারামারি হয় আশেপাশে 10 গ্রাম সহকারে। আমাদের গ্রামের একটা সাইড হয়েছে আর ওর গ্রামের একটা সাইড হয়েছে, যখন 2 গ্রামে মারামারি হয় বৃষ্টির মতো শুধু আপলাই পরে আর বড় বড় দাঁড় আমরা এগুলো নিয়ে এত দূরে দূরে আছে। তো আমরা ছোট ছোট সবাই ঘরে চকির তলে ফলাই থাকতাম অনেকেই। সর্বপ্রথম যতটুকু মনে হয় সেদিনটা ছিল আর কি কুরবানি ঈদের দিন, সবাই নামাজ পড়ে আসতে। তা আমাদের এখানে আবার নিয়ম ছিল কি যে আমাদের কিন্তু যে কুরবানির যে গরুটা এখানে তিনটা ভাগ করা হয়, একটা নিজের জন্য, একটা আত্মীয় স্বজনের জন্য, আরেকটা হলো আপনার সমাজের জন্য। আমার জেঠুর নিয়মটা ছিল একটু উল্টা, যেমন ওই মাংস ভাগ করবো তিনটা ঠিক আছে, কিন্তু সমাজেরটা সমাজের দিয়ে বাকি যে 2 ভাগ থাকবো সেই 2 ভাগ আত্মীয় স্বজন কারো মধ্যে দিত না। জেঠুর নিয়ম ছিল আত্মীয় স্বজন যারাই আছিল ওই 2 ভাগ একত্রে একসাথে রান্না হবো, যে পর্যন্ত এই মাংস শেষ না হবো কেউ কারো ঘরে চলে জ্বালাইতে পারবো না,
একসাথে খাবে।
হ্যাঁ, আমাদের ঘরটা ছিল জেঠুর ঘরের পিছন সাইড, সমাজে যে মাংস গুলা পাইছে কেউ তার ঘরে রান্না চুলা জ্বালাইতে পারে না। আমি তো তখন অনেক ছোট ছোট বলতে আমি তো ভাই বোন সবার ছোট, আমার ছোট এখন 2 বোন আছে, তখন আর কি ছিল না, তখন আমি সবার ছোট। আম্মু আর কি আমার পিঠে নিয়ে ওই মাংস গুলা শুকাইতে দিছে, হঠাৎ কোনো সারা শব্দ নেই, বেড়া থেকে উপর পৃষ্ঠা থেকে একটা আর কি ওই যে থালা জাতীয় আর কি একটা কেঁচা আসে আমার এখান থেকে লাগে, এখান থেকে লাগে হাতের ভিতরে আটকা পড়ে। আটকা পড়লে মা শুধু একটা চিৎকার করছে, চিৎকার করার পর আমি তো মাঝে চিৎকার করে গেছি, আমি কিন্তু মার নিচ্ছে তখন তো আমি ছোট, আমার কি 5-6 বছর বয়স হবো তখন। মা পড়ে গেলে আমি তো নিচ্ছি, হঠাৎ করে মাথায় অনেক আঘাত খেয়েছি, খাওয়ার পরে তো আমি ওই জায়গায় নিচে পড়ে রয়েছি আর কি আতঙ্ক হয়ে আছে, আমি কথা বলতে পারতেছি না, চিৎকার করতে পারতেছি না, শুধু দেখতেছি। হঠাৎ করে মা এই কেঁচা খায় হেরা এই জায়গায় কিন্তু ওই ফালাটা তেমন ফালা কিরকম সাফল্যের মতো
আমরা কিন্তু এখন পর্যন্ত বুঝতে পারিনি প্রিয় শ্রোতা এটা কেন হচ্ছে। তবে একটা বিষয় আমাদের মনে সন্দেহ তৈরি হয়, যেহেতু দুই পরিবারের মধ্যে ওদের ছোটবেলা থেকে একটা রেশারেশি ছিল এবং যেটা বলছিল ছোটবেলা থেকে আমরা দেখতাম যে মাঝে মাঝে বছরে দুই একটা মানুষ মারা যেত এইসব ঘটনা দুর্ঘটনায়, সেখান থেকেও কিছুটা হলেও আমরা সন্দেহ করতে পারি বোধ হয় তারা কেউ করেছে। কিন্তু আমরা স্টোরিটা আসলে পুরোটা রিভিউ করতে চাই। হ্যাঁ বলুন। তারপর
কি মার অনেকগুলো আর কি পিঠে তা দিয়ে কূপ দেয়, তারপরে ফালা দেয়, কেলসা দেয়,
কারা করতেছে
আমাদের প্রতিপক্ষ।
আপনারা তো যেটা বললেন আপনি যে চান্দু টাকা তাকে তো মেরে ফেলেছিলেন।
সবার বড় যে জেঠু সেই জেঠুর আর কি চান্দু টাকা তেরাই সাতটা টুকরা করছিল।
ও আপনার জেঠুকে মেরে ফেলেছে?
হ্যাঁ ওইটাই ছিল আর কি দুই পরিবারের ভিতর অতি প্রথম মার্ডার। তাদের মধ্যে দুই একজন মরছে অনেকেই, মানে সেটা কিন্তু এই দুই পরিবার থেকে দুইটা এলাকা ভাবে বিভক্ত হয়েছে,
মানে দুই এলাকার মধ্যে রেশারেশি।
মানে দুই এলাকা বলতে দেখা যেত
এটা কি আসলে আশেপাশে আরো পরিষ্কার করার জন্য বলি, একটু পরিষ্কার করার জন্য বলি, সেটা হচ্ছে আপনি যেটা বললেন যে আপনার জেঠুটা চেয়ারম্যান ছিল, তো চেয়ারম্যানের প্রতিপক্ষ কি আরেকজন চেয়ারম্যান ছিল?
সেও চান্দু টাকা তো বারবার নির্বাচন করতো, একবার শুধু আমার যেহেতু চেয়ারম্যান নির্বাচনে জিতছিল যেটার পর থেকে আর কি এরকম শুরু হয়।
আচ্ছা তার মানে কি আপনি যে ঘটনাগুলো বলছেন এগুলো আসলে আপনার জন্মের পরে আপনি যখন বুঝ হয়েছে তখন আপনি শুনেছেন আপনার ফ্যামিলির মধ্যে
শুনেছি বা যতটুকু দেখ,
এবং দেখার ব্যাপারটা তো আসলে এই যে মার যে ঘটনাটা ঘটছে এটা থেকেই মূলত দেখার ব্যাপার।
আগে তো দেখছি সেগুলো তো এতটা মনে নাই, কিন্তু যতটুকু মনে আছে আর কি আমার যতটুকু মনের ভিতরে গাচ্ছে যে মার বড় জেঠু দেখেন তো খুব বেশি একটা মানুষ আমাদের বাড়িতে নাই, ধরেন বড় যারা আছে ওনারা তো অনেক ফুটি বার্তা ঘুরতে ঘুরতে গেছে অনেকে দূরে। বড় চেয়ারম্যান জেঠু আবার বাড়িতে ছিল, জেঠু আবার আর কি আমার মারে বা আমাদের মারার জন্য কোন আর কি ওদের কোন টার্গেট ছিল, সবার টার্গেট শুধু জেঠুকে মারবে। জেঠু আবার দৌড় দিয়ে বড় একটা রাম দেওয়া আছে যে আমার বর্তমান যে সাইজ ঠিক এতটুকু সাইজের একটা।
জেঠু মানে কোন জেঠু?
চেয়ারম্যান যে জেঠু,
চেয়ারম্যান জেঠু তো আপনার জন্মের আগে মারা গেছে।
না না চেয়ারম্যান জেঠু তো এখনো আছে।
তাহলে কোথায় মারা গেছে?
সরি চেয়ারম্যান জেঠু মারা গেছে দুই তিন বছর আগে, সবার বড় যে জেঠু আর কি। আমাদের বাড়ির ভিতরে সবাই তো ধরেন যেহেতু সরকারি চাকরি করে আর জেঠুর পাওয়ার একটু বেশি, আর জেঠুর জুড়ে সবাই একটু পাওয়ার দেখায় বেশি এরকম ধারণা ছিল।
আচ্ছা তার মানে যেটা হচ্ছে যে আপনার বড় জেঠু হচ্ছে হলো একদম বড় জেঠু যিনি ছিলেন তিনি আসলে প্রতিরক্ষা বাহিনীতে ছিলেন এবং উনি আসলে খুন হন চান্দু ডাকাতের হাতে, ওনার তিনজনের ছোট সে ছিল চেয়ারম্যান, তাই না?
আমার আব্বুর বড় জি।
আপনার আব্বুর ইমিডিয়েট যে বড়?
হ্যাঁ
ঠিক আছে ওকে। হ্যাঁ বলুন।
তারপরে কি জেঠু যখন আসে বড় দানিয়া তখন আমি শুধু শুধু তাকায় দেখি, আমি একদানে যে তাকায় আছি চোখে পলক যে ফেলাম এইটুকম আর কি আমি বুঝতেছি না। জেঠু ভাবছে যে আমি মারা গেছি, যেহেতু আমার নিচে আতঙ্ক ভাবে তাকায় আছে চোখ বড় করে। জেঠু আমার টান দিয়া মায়ের বললো তুমি ঘরে যাও আমি দেখতেছি। তো মা আবার জেঠুরা রাখা দিয়ে সরাই দিছে, করা আমারে মারবো না আপনারে মারবো আপনি করে থান।
কয়জন এসছে ওই মুহূর্তে?
ওই মুহূর্তে প্রায় ওদের গ্রামে প্রায় সবাই, এরকম একটা ই লাগছে আমার কাছে, ওদের সাইকেল যা আছে ওরা সবাই আসছে এরকম। হঠাৎ করে কিছুক্ষণের ভিতরে আবার দেখলাম যে আমার বাড়ির পিছন সাইড থেকে সামনের সাইড থেকে তো ওরা মারতেছে, পিছন সাইড থেকে দেখলাম এরকম লোক আশেপাশে সাত গ্রামের লোক ওদেরকে অ্যাটাক করলো। এভাবে যে ঢিলা ঢিলি বৃষ্টির মতো চালে পড়তেছে শব্দটা সবার কানে তো পৌঁছ হয়ে গেছে। আমাদের আবার এরকম একটা দূর ছিল যে আপনার বাড়ি আমার বাড়ি পার্শ্ববর্তী দুই গ্রাম, দুই বাড়ি, আপনার বাড়িতে যদি কোনো কিছু হয় আপনার সাথে সাথে সারা গ্রামের লোক এক হয়ে যাবো, তার মসজিদে মাইক দিয়া আওয়াজ দিয়ে দিব। ওদিন তো পরে আর কি ওরাও অনেকে জখম হয়েছে, কিন্তু মার্ডার হয় নাই কিন্তু অনেকে সিরিয়াস জখম হয়েছে। শেরপুর যে সদর হাসপাতাল আমাদের তো কাছাকাছি, সদর হাসপাতালে আমার আম্মুরে ভর্তি করলো, তারপরে চেয়ারম্যান জেঠুর দুইটা বউ।
তখন আপনার বয়স কত আপনার মনে আছে?
না তখন আমি স্কুলে যাই না।
পুলিশ আসতো না এইসব এইসব
আমাদের? ওকে পুলিশ প্রথম যেতে ভয় পেত, তার মানে আমাদের গ্রামের পাশের এক গ্রাম, এটা ধরেন আমার বুধবার হওয়ার পর এটা দেখছি আমি সাতটা মার্ডার হয়েছিল, এই সাতটাই পুলিশ মারছিল। মানে
থামানোর জন্য?
থামানোর জন্য না, ধরেন দুই গ্রামে যে মারামারি হয়েছে সাথে সাথে পুলিশ গেছে। যাওয়ার পরে যে পুলিশের গাড়িটা গেছিল, সাতজন, একজন অফিসার আর সাতজন সিপাহি সহ, তো অফিসার সহ ছয়জন সিপাহিরা মেরে ফেলছে,
পুলিশরা মেরে ফেলেছে,
হ্যাঁ, ওই দুই গ্রামের লোকে। তার মানে ওদের ভিতরে যা হবো ওরা বুঝবো, এর ভিতরে আর কারো দুঃখ দিব না। তারপরে ড্রাইভার যে আসছিল ওনার বাইন্দা রাখছে,
হিন্দি সিনেমাতে দেখেছি বলে অনেক আগে এরকম একটা হিন্দি সিনেমা দেখেছিলাম যে মারামারি করে মরবো এবং একই সাথে এখানে কারো ঢুকতেও দিব না, এবং যখন কেউ ঢুকবে তখন আবার তারে মারো।
এখনো আমাদের গ্রামে খুনো খুনো, এই গত দুই তিন বছর আগে চান্দু টাকার কিছু একজনের খুন করছে।
যাই হোক, যারা শেরপুরের আছেন তারা হয়তো বা ওর স্টোরি শুনলে কিছুটা হলেও রিলেট করতে পারবে।
হ্যাঁ, অনেকেই শুনতেছে শেরপুরের, আমি তো ফোন দিয়ে বলছি সবাই।
ওকে, সো আপনারা হয়তো কিছুটা রিলেট করতে পারবেন, বাট দিস ইজ নট অ্যান এভিডেন্স শো। আমরা বারবার একটা কথা বলি যে আমরা কারো এগেনস্টে আসলে এখানে সম্মানের বারে এমন কোনো কথাও বলতে চাই না, এবং একই সাথে সম্মান কমে এমন কোনো কথাও বলতে চাই না, বিকজ ইটস নট আ কি বলা যেতে পারে যে আমরা আসলে প্রুফ আপনাদের সামনে এনে হাজির করার মতো শো না, এবং এটা হচ্ছে একজন মানুষের জীবনের গল্প, সে নিজের জীবনটাকে যেভাবে দেখেছে সেভাবে এটা বলে। এটাকে আপনি বিলিভ করবেন কি করবেন না সেটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমরা কোনো কিছুই আসলে জোর দিয়ে বলছি না যে ওটা ও যেটা বলছে সেটা 100% সত্য, সেটা আপনাকে বিলিভ করতেই হবে। ইট ইজ নট লাইক দিস। আমরা যেহেতু ইনভেস্টিগেটিভ কোনো শো এখানে করছি না, এটা একজন মানুষের জীবনের গল্প, মানুষের মনের কিছু কথা, সেই অর্থে সেই অ্যাঙ্গেল থেকে আপনি কতটা বিলিভ করবেন সেটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার। ওকে বলুন, তারপর আপনি যেটা বললেন ওই ঘটনাটা বলছিলেন যে মারামারি হচ্ছে হাসপাতালে নিয়ে গেছে,
তারপরে যখন আর কি হসপিটালে নিয়ে গেলো, হসপিটালে নিয়ে যাওয়ার আমি তো অল টাইম আমার মার সাথে হসপিটালে থাকতাম, যে মা যেখানে যাইতো আর কি মার সাথে সাথে সবাই এইভাবে থাকার পর, তা আমার আব্বু তো তখন আর চোখে কোনো পথ দেখে না, এই মুহূর্তে কই যাব, কেস মামলার অভাব নেই, আবার আমার আব্বুর নামে তখন মামলা আছে, প্রকাশে যে একটা কাজ করবো শহরের বিষয় থেকে তা তো পারতেছে না।
এমনি তোমার বাবা কি করতো?
কি করার ভিতরে বলতো না, গ্রামে কিছু কৃষি কাজ আছে এগুলো করে, পার্শ্ববর্তী আমার যে বড় যেটু ধানের খোলা সেখানে কাজ করতো।
আচ্ছা, ঠিক আছে,
এইভাবে আমার নিজের জায়গায় কাজ করতেছে। আবার হঠাৎ করে পরে এই জায়গায় থেকে গেলাম বলো, আমার ফুপুর বাসা, আমার ফুপুর বাসা হলো শেরপুর বিদ্যুৎ অফিসের পাশে। ফুপুর বাসায় যখন থাকি, থাকার পর তো একজনের বাসায় খুব বেশি দিন থাকা যায় না, থাকা যায় না, তো তখন দেখা যায় আমরা তিন ভাই চার বোন, সবাই তো বড়, বড় বলতে আমরা দুই ভাই আর কি, তিন ভাই ছোটই, কারণ বড় ভাই আমার বয়সী, তখন কোনো কাজ করতে পারে না, তো খুব কষ্টের দিন যেত। যাওয়ার পর এরকম দিন দেখা যেত কি ভাই, যে গরুরে যে খাওয়ায় কালা খুঁত, আমরা মলকার খুঁত করি, এটা চিনেন কালা খুঁতটা, গরুরে খাওয়ানো, তো এই খুদের ভাতও আমরা খাইছি, এই খুদের ভাত খেয়েছি, তো সবাই খাইতো, আমি খাইতাম না, খাইতাম না কিছু জন্য, আমার কাছে না এরকম জানি নলা মুখে দিলে তিতা তিতা লাগতো, আমি খাইতে পারতাম না, গ্রাম ছাড়া, তা ওইটাই ছিল আর কি আমার গ্রাম ছাড়া। গ্রামে বাড়ি বুড়ি সবই আছে, কিন্তু যাইতে দিব না ওই জায়গায়, সবার কথা হইলো জীবন বাঁচানো ফরজ, ওই গ্রামের একটু জায়গার জন্য জীবনটা শেষ করা কি দরকার, জায়গা তো আছে, দেখা যাবে এইরকম তো সারা জীবন থাকবো না, আমরা বড় হইলে অবশ্যই বন্ধ হয়ে যাবো, এখন তো অ্যাকচুয়ালি বন্ধ হয়েই গেছে, যেহেতু চান্দু টাকা ছেলেরা আমরা একসাথে চলাফেরা করি, কোনো কখনো আর কি তুইটাই শব্দ ব্যবহার হয় না, কিন্তু এটা ছিল আমাদের ছোটবেলার কাহিনী। আমার তখন তো মুরব্বীরা কথা আছে না ভাই, যে মূর্খ লোকের জ্ঞান একটু কমে থাকে, তারপরে এখান থেকে কাজ করার পরে হঠাৎ একদিন হাব্বু একটা চর মারছিল, আমি খাওয়ার বসার মধ্যে, তখন তো ছোট খাবার বসার মধ্যে, তা আমি ফুপির করে খাইতাম, আর ওই যে শহীদ মাস্টারের যে দুই নাম্বার ছেলে আর কি, যে একজনের ছোটতে নাম হলে ফিলিন, উনি আমার খুব আদর করতো, ওনার তখন কোনো বাচ্চা কাচ্চাও ছিল না, বিয়ের পর পাঁচ ছয় বছর পর পর্যন্ত কোনো বাচ্চা কাচ্চাও নেই, আমার খুব ছোট ছিলাম তো খুব আদর করতো, তা উনার ঘরেই বেশি খেতাম, তো হঠাৎ একদিন খাবার বসে তো নলা মুখে দিচ্ছি তিতা, আবার ভাতের থালি সরাই দিচ্ছি, আমি খামো না
ওই খুদ,
হ্যাঁ সরাই দিচ্ছি খামো না, মা বলতেছে সবাই খাবো তুই খাবি না, আমার ভালো লাগে, বড় লোকের বাড়ি বাড়ি ঘুরতে ঘুরতে হ্যাঁকার বড় লোকে আমি যেমন খুশি, মেন সবাই খেতাম তবে খাইতাম, আমার গ্রামের কিন্তু একটা বদ্ধ বাস, আব্বা আমার তুই করে ডাকতাম,
অনেক গ্রামে আছে,
আম্মুরা তুই করে ডাকতাম, কিন্তু ওই যখন আস্তে আস্তে একটু বড় এলাম, তোমার ভালো ভালো লোকের সাথে চললি, তো তখন দেখি যে কে কারে কিরকম ডাকে, আম্মুরা হ্যাঁ তুই করে ডাকতে, একদিন আমার সিলিমটা কমা একটা থাপ্পড় দিচ্ছে, আমি তো খুব আতর করে সেটা আম্মুর আর কি, আর সামনাসামনি তুই করে ডাকাতে একটা থাপ্পড় দিই,
আপনি যেটা বলছিলেন যে ভাত খাবেন না,
হ্যাঁ খাওয়ার পরে আর কি সেদিন আর কি আব্বরটা থাপ্পড় মারে, থাপ্পড় মারার পরে বাড়ি থেকে বের হয়ে যাই, বলতে খুব বেশি একটা দূরত্ব না আমাদের ওখান থেকে, অল্প একটু দূরত্ব, একটা বড় বাজার নয়নি বাজার, নাম শুনছেন সম্ভবত, সেপুর যে নয়নি বাজার সেই বাজারে যাই, তারপর আমার তো ধরুন ছোট তখন রাস্তাঘাট কিছু চিনি না, এই শহরটা আমার কাছে অনেক বড় লাগতো, শেরপুর শহরটা এখন মনে করি একটা ছোট্ট একটা শহর, কিন্তু সেটা আমার কাছে মনে হয় অনেক বড় একটা শহর, অনেক দূরে চলে আসছি আমি বাড়ি থেকে, আমি আর বাড়িতে যাবো না কিসের জন্য মারলো, এই ঘুরতে 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 যে মাছের বাজার সেই বাজারে হাঁটতেছি মাথা নিচ করে, তখন শুধু একটা শর্ট প্যান্ট, ছোট একটা প্যান্ট পরে নি, কোনো কাপড় চোপড় নেই আমার পরে নি, হঠাৎ একটা 500 টাকা নোট, বড় নোট ছিল কিন্তু তখন, 500 টাকা নোট পয়রা পেয়ে যাবে। একটা পয়রা পাই কি করবো আমি আর বুঝতেছি না, এটা অমনি পকেটে রেখা কারোর দেখা নেই 3 দিন পর্যন্ত আর কি, 3 দিন এই টাকাটা আমার পকেটে। বাসায় তো ফিরে আসতে ঠিকই, সিলিং ব্যাগ ওখানে যাই, আমাদের বাসায় যাই, মন ছেলে খাই না না খাই, খেলার দামটা শুধু। আমার আরেকটা ভাই আসলো, চাচাতো ভাই, তোমার আমার ফুপুর বড় ছেলে আফতার আলী মিয়া সাহেব, ওনার ছেলে পৌরসভা চাকরি করতো, রুবেল নাম আমার চাচাতো ভাই সূত্রে, ওনার সাথে সবসময় আমরা দুইজন এক সমবয়সী তো একসাথে খেলা করতাম। খেলতে খেলতে সিলিম কাকুর বাসার সামনে মার্বেল খেলতেছিলাম, হঠাৎ করে সিলিম কাকু কুলে নিছে, কুলে নেওয়ার পরে তো তখন তো হালকা, তখন জিন্সের কোনো কাপড় ছিল না, যে মহিলা করতে কাপড় চোপড় বানায় যে টুকরা কাপড় গুলো পরে ওগুলা দিয়ে কিন্তু শর্ট প্যান্ট বানায় বানায় বিক্রি করতেছিল মেয়েগুলোর জন্য, ওই প্যান্ট পরে পকেটে হাত দিয়ে একজন কুলে নিছে, তখন আর কি টাকাটা আর কি ওনার হাতের ভিতরে লাগছে যে পকেটে কি সেটটা আছে, বলতো তোর পকেটে কি, আমি পকেট থাপা দিয়ে দৌড়ছি আর কাকা দেখতে দিন। তারপরে আপনার ওই টাকাটা যখন আর কি পকেটে থাপা দিয়ে দৌড়লাম, পরে কাকা হাতটা অনেক ই করে আমার হাতে ব্যথা দিয়েছে, দিয়ে আর কি মুখে টাকাটা বাইর করছে, টাকাটা কই পাইলি, তার আব্বু কাছে তো এত টাকা থাকার কথা না যে 500 টাকা নোট ওই মুহূর্তে। পরে বললাম কাকু, যে কাকু আমি কয়েকদিন আগে আব্বু একটা থাপড় দিয়েছো, পরে বাসাতে বের হয়ে গেছিলাম, যাওয়ার পরে ওই জায়গায় আমি টাকাটা পইরা পাইছি কিন্তু টাকার কারোর বলিনি, পকেটে রেখে দিছি। একবার জিজ্ঞেস করতো, আমি বারবার এক কথাই বলছি, পরে বলো তুই আমার মাথা হাত দিয়ে বল, আমি সত্যি কাকু টাকাটা ওই জায়গায় আমি পইরা পাইছি। তোর আব্বু জানে না, আব্বু বললে আব্বুর টাকাটা নিয়ে খরচ করে ফেলবে, আমাদের তো তখন অভাব। তোর আব্বু বললো টাকাটা আমার দিয়ে, টাকাটা তোমার দিতে পারি কিন্তু যখন চাবো তখন দিতে, পরে কোন কতই দে তোর টাকা প্রয়োজন, তোর খরচ যা লাগে 10-5 টাকা তো কাকা দেয় তখন আমাকে, যে কিছু খাওয়ার জন্য তোর তোকে যা খরচ লাগে আমি দিই, সমস্যা কি, টাকাটা আমার কাছে থাক তোর কাজে লাগবে। পরে আর কি টাকাটা নিয়ে পরে আমার বাসায় নিয়ে যায়, খাওয়া দাওয়া করাইলো, পরে হেরে আবার বাজারে নিয়ে গেলো, নিয়ে যায় ভালো একটা প্যান্টের শার্ট কিনে দিল উনার টাকা দিয়ে, কিনে দেওয়া পরে আমার মার বললো যে যেহেতু চলার মতো কোনো পরিস্থিতি নাই, আমার খোলার সামনে একটা পিঠার দোকান দিই, আপনি বাসা থেকে গুঁড়া কুইটা দিবেন আর ওই ওই জায়গায় বৈশা বৈশা পিঠা বানাবো আমার এই 500 টাকা দিয়ে। তখন 500 টাকার অনেক দাম, ফিলিম কাকা নিজে একটা চুলা বানাইছে ওই জায়গায় বিদ্যুৎ অফিসের গেটের সামনে, মাটি খুঁজা ছোট একটা চুলা বানাইছে, চিতো পিঠা যেটা ভিতরে বানায় এগুলা কিছুটা কিনা দিলো, তারপর চাউল কিনা দিলো গুঁড়া কুটার জন্য, তখন তো মেশিন ছিল না, আমি ডেকিতে গুঁড়া করতে হতো। প্রথমে আর কি 3 কেজি চাউল দিয়ে আমি পিঠা বেচা শুরু করছি, সামনে আমি গেটের সাত পাশে আর কি আমার চিতুপিঠা দোকান, ওর থেকে আপনার 10 গজ দূরত্ব হবে আপনার যে পড়ার টেবিলে, এগুলা তো 80-90 টাকা হলে টেবিল পাওয়া যেত, একটা টেবিল আর একটা চেয়ার দিয়ে আমার বড় যে বেহানান দেয় ওনারে দিয়ে দিল পানের দোকান। দেখা যেত কি আশেপাশে মিল কারখানা প্রচুর, আমরা সেগুলো কিন্তু চাউলের মিল প্রচুর মিল আমাদের মহল্লাটায়, ওরা কিন্তু হোটেলে যদি লেবারে খাইতে যায় একজনের বেতন প্রায় বড় যে 70-80 টাকা, হোটেলে খাইতে গেলে 10 টাকা লাগে, ওই সময় তো 10 টাকা অনেক, তো 10 টাকা হলে 1 কেজি চাউল পাওয়া যায়, 12 টাকা আর 13 টাকা চাউল কেজি, যদি 2 টাকা করে 2টা চিতো পিঠা খাইলে পেট হাউসফুল, এখন যে পিঠা বিক্রি করে ঢাকা শহরের 5 টাকা, এগুলা 2টা পিঠা হবো আমার 2 টাকার একটা পিঠা।
আচ্ছা,
2টা পিঠা খেলে তো একজন এমনি এক দুপুর থাকা যায়, দেখা যায় ধীরে ধীরে এরকম একটা পরিস্থিতিতে দাঁড়াইলাম আমি এই দোকান দিয়া, যে আমার দৈনিক নিম্ন 30-40 কেজি চাউল আছে শুধু পিঠাই বানাইতো
এই 500 টাকা পড়ে পাওয়া টাকা দিয়ে এই বিজনেস। হ্যাঁ, কয়টা চুলা করলেন এরপর?
চুলা হলো 3টা, একটা থেকে চুলা হলো 3টা, এই সকালে 5টা থেকে বসতো একবারে রাত্রে 8-9টা পর্যন্ত।
ওরে বাবা, বিশাল বিজনেস।
দেখো এরকম ভাবে শুরু হয়েছে জানেন কি, আমি তো আর একা পারি না, সকালে উঠে আব্বু আসে, আসার পর আমি আসি 8-9টার দিকে আসি, আবার দুপুরে আব্বু বসে, আবার বড় ভাই বসে, এইভাবে এইভাবে আমাদের বিজনেস আস্তে আস্তে বড় হইলো। আর সেলিম কাকার একটা জিনিস খেয়াল করতাম, উনি আর কি প্রতিদিন সন্ধ্যার সময় একসাথে টাকা সবগুলো নিয়ে নিত,
টাকা তো
সারাদিন যা বিক্রি করতাম সব টাকা নিয়ে নিত,
টাকা তো আপনার।
হ্যাঁ, উনি যে নিত অবশ্যই, তখন হয়তো বা আব্বু মনে মনে রাগ করতো, কিন্তু এখন তো বুঝি যে আমাদের ভালোর জন্যই করছে।
টাকাটা নিত,
তাই প্রতিদিন সব টাকা নিয়ে নিত, নিয়ে নিয়ে হেরা আব্বুর 200 বা 150 এরকম টাকা দিত, যে বাজার করেন টাকাটা পর আপনার না, টাকাটা হলো ছোট ছেলে। আর এই টাকা যদি তখন দিয়ে দিতাম আপনি খাইয়া ফেলতেন, এই টাকা দাস্ত যখন এতটুকু আসতেন হয়তো বা কালকে থেকে আর বড় কিছু করতে পারবেন, আপনার কাছে থাকলে কি ছিল না,
এটা ছিল ওনার ওনার মেন্টালিটি। আচ্ছা, তো কত টাকার বিজনেস হতো প্রতিদিন আনুমানিক?
তখন তো ধরেন দেখা গেল আমি যে তখন তা মোটামুটি ভালো বুঝমান হয়েছি, আমার পিঠার দোকান আর সিগারেটের দোকান দুইটাই কিন্তু আমার, আমার কেস থেকে
লেখাপড়া তো করা বন্ধ,
লেখাপড়া তো ওই মুহূর্তে করিনি আমি, তো তখন তো আমার রানিং প্রায় 10 বছর চলে।
আচ্ছা, মানে একেবারে স্কুলে যাননি?
না, একেবারে স্কুলে যাইনি, যাওয়ার পরে তখন কিন্তু আমি কখনো জানি না, বই পড়ি না, জানি না।
পিঠার এই সিগারেটের দোকানে আপনার চলছে?
তখন চলছে বলতে ভালোই চলছে, তখন
পুরো ফ্যামিলি চলে।
হ্যাঁ, পুরো ফ্যামিলি চলে। ধীরে ধীরে আবার সিলিংটা করে দেখতাম কি ওই যে কটকটি গেছে, দেখে আমি ঘুরে ঘুরেছি, বুঝলেন তো? ওনারা কিন্তু যে দেখা যাচ্ছে পুরাতন টিন, বড় বড় ড্রাম, তেলের ড্রাম, এগুলো কিন্তু নিয়ে যায় বাঙালি দোকানে বিক্রি করতো। সিলিংটা কবার এগুলো কিনে রাখতো, কিনারায় খেয়া আব্বুকে বলতো দুপুর বেলা যখন আব্বু বসে থাকতো, তখন বলতো যে সেনে দিত যে এটা কাটেন, কাটে রাস্তায় ফালাই রাখেন, পাক যাইতো পড়তে সমান হইতো। একদিন হঠাৎ করে ওর যে স্টোর রুম আর কি মেলের অনেকগুলা টিন আর দাম বাইর করে দিল, একটা একটা করে কিনে কিনে জমাইছিল, এগুলো সব আনলে আব্বু এটা দেখি করুন, এইটা দিয়ে আপনি যদি নতুন টিন কিনেন হয়তো বড় জোর দু চার বছর আপনার দোকান থাকবো, টিনগুলো নষ্ট হয়ে যাবো, আর এই টিন আপনার লাইফ শেষ হয়ে যাবো, কিন্তু টিন কিছু হবো না। মজবুত তো পুরাতন টিন গুলা, দাম গুলো অনেক মজবুত, এগুলা জুড়ে জুড়ে আপনার যে বড় ভাইয়ের যে দোকান ছিল ওখান থেকে আমার পিঠার দোকান এই পর্যন্ত লম্বা একটা ঘর, আপনারা প্রায় 22-25 হাত হবো, এত বড় একটা লম্বা ঘর, সরকারি জায়গার ভিতরে। কিন্তু অবদারের বাউন্ডারি ওয়ালটা ছিল পিছনে, তার কোনো বেড়া বোড়ার দরকার নাই, যত বাউন্ডারি ওয়াল আছে ওয়ালের সাথে চাল বসাই দিল নতুন টিন দিয়ে, আর এই টিন দিয়ে তিন সেট বেড়া, আপনার দুই সেট বেড়া দিল, নিচে বেড়া দিল, মাঝখানে তো জাপ সিস্টেম। এইভাবে ওই আবার ওই মুহূর্তে কত টাকা বাইর করছি এটা আমার মনে নাই, কিন্তু যে চেয়ার টেবিল একটা হোটেল দিতে যা লাগে এভরিথিং সবকিছু গুছাই দিল। তো আব্বারও বলছে আপনার কাছ থেকে যে টাকাগুলো সবসময় নিয়ে নিই, কিন্তু আমার নিজের এক পয়সা দরকার নেই, বরঞ্চ লাগে আমি আমার নিজের কাছ থেকে বলবো, যেহেতু আপনারা গ্রাম ছেড়ে আমাদের এখানে এসে পড়ছেন, যে তো বলতে পারেন যে না শহরের মানুষ আপনাদের কোনো কিছু করছে, এরকম ভাবে একটা হোটেল হয়ে গেল তাই আমার। হোটেলে যখন হইলো তখন আমার প্রায় 50 কেজির উপরে শুধু এই চিতবিড়া বিক্রি হয়। এই চিতবিড়া বলতে কি, দোকানে যে আমার যে পিঠার দোকান ছিল যেখানে পিঠা পয়সা বানাইতাম, সেখানে একটা বড় চুলা বানাই দিল চারজন, আর যে আমার ক্যাশটা দোকান তো সম্পূর্ণ ই করা টিন করা, দোকানের বাইরে আর কি আমার যে ক্যাশটা, ক্যাশের সুদা সুদি আবার তিনটা চুলা ছোট ছোট বালতির ভিতরে এক্সট্রা করে বানাইতে বানায় তিনটা চুলা, যে তো রাত্রে বেলা ঘরে নিয়ে রাখা যায়। ওই জায়গায় আব্বু বসে বসে চিতবিড়া বানায়, আমি ক্যাশে বসে থাকি, বড় দুই ভাই আর কি চা বানায়, তারপর আপনার যে কারিগর রাখছে পরোটা বানায়, আবার দুপুর বেলা খিচুড়ি বিক্রি হয় অফ দ্য লোকেরা খায়, বা বাইরে থেকে লোকজন আসে অবদার ভিতরে এরাও খায়। আস্তে আস্তে কিন্তু আমার একটা বড় একটা হোটেলে পরিণত হইলো। এরপর ধীরে ধীরে ধরেন স্কুলে ভর্তি হইলাম, প্রাইমারি স্কুলে শেরপুর ডাকলাটি প্রাইমারি স্কুল,
এই 10 বছর পার হওয়ার পরে
হ্যাঁ ওখানে ভর্তি হইলাম। ভর্তি হওয়ার পরে ক্লাস 3-2 পর্যন্ত আর কি ওই স্কুলে পড়লাম, ডাকলাটি স্কুলে পড়লাম। পরে পরে আব্বু একদিন হঠাৎ করে রাগ হইলো যে আমার পুলা, এই পুলা দিয়ে আমি অনেক এতটুকু এরকম স্কুলে পড়ার মুখে, যেহেতু এখন আমার ভালো স্কুলে পড়ানোর মতো সামর্থ্য আছে তো ভালো স্কুলে পড়ুক, তখন তো ধরেন আমাদের এরকম পরিস্থিতি, ওরকম দু চারজন পোলাবান ভালো স্কুলে পড়লে কোনো সমস্যা নেই। মানে একদিকে হোটেল, আরেকটা কথা বলতে ভুলে গেছি, যে হোটেল হওয়ার পরে আব্বুর আবার সিলিম কাকু টাকা দিচ্ছে চাউলের ব্যবসা করার জন্য, তার মানে সিলিম কাকু তো নিজে ধান কিনে না, ওই বড় বড় আড়তদারের কাছ থেকে ধান কিনে নেই, ওনার মেলে আড়তদারের ধান কিনে কিনে পাঠায়, তারপর উনি ওনার একটা কমিশন দেয়। তো আব্বুরে বললো যেহেতু আপনার ভাইয়ের ব্যবসা আপনি অনেকদিন করছেন জানেন, আপনি এই কাজ না করে পুরা তিনটা এই ব্যবসা নিয়ে পড়ে থাক, আর আপনি ধানের ব্যবসা শুরু করেন, বিভিন্ন হাতে থেকে ধান কিনে দিবেন আমারে, আমি যে ওদের যে কমিশনটা দিতাম ওই কমিশনটা আপনারে দিন। আব্বুর তো একটা ভালো ব্যবসা হয়ে গেল।
মোটামুটি আপনাদের যেই জিনিসটা ছিল ওই সময়টাতে একটা ওই যে খুদ খেয়ে জীবনযাপন করা, সেখান থেকে একেবারেই একটা পরিবর্তিত জীবন,
পরিবর্তিত জীবন বলতে অনেক ভালো একটা জীবন। এখানে আসা যখন আব্বু ব্যবসা শুরু করলো তখন আবার আমার স্কুলে ভর্তি, শেরপুর সরকারি ভিক্টোরিয়ায় ভর্তি করে দিল, ক্লাস 3-তে ভর্তি হলো। ক্লাস 3-তে ভর্তি হওয়ার পরে ভিক্টোরিয়ায় পড়লাম, পড়ার পরে ওখানে আপনার দেখা যাইতো কি ভাইয়া, যে স্কুল থেকে যায় আবার দোকানে বসতেই তো একসাথে দুইটা জিনিস কিন্তু কোনোভাবে সম্ভব না, তখন তো অনেক ছোট, একে ছোট বেলায় একদিক দিয়ে পড়া আবার দোকান করা দুইটা তো সম্ভব না, আর ওই সময় ধরেন আমি প্রাইভেট পড়তাম না, তখন প্রাইভেট ছিল না, আমি গাইডও পড়তাম না, শুধু স্কুল খেতে বইগুলো দিত সেগুলোই, এইভাবে পড়তাম। রাত্রে দোকানে পড়তাম, অফিসারদের বড় বড় অফিসার আছে, অনেকে দাদু ডাকে, অনেকে কাকু ডাকে, ওনারাই কেসাই সে সব বই পড়াইতো। দেখা যেত চা খাই দিয়েছে, এ মা নেন বই নিয়ে যাবো কিছুক্ষণ দেখাই দিই, একজন উঠে গেল আরেকজন বইছে, তবে কি পড়তো দেখি।
এটা অশান্ত পরিস্থিতি থেকে একটা সুন্দর একটা এনভায়রনমেন্টের মধ্যে গল্পটা এই মুহূর্তে চলে এসেছে। এই জায়গাটা আমরা ছোট্ট একটা বিরতি নেব। প্রিয় শ্রোতা, আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো ইট 920 এবিসি রেডিও এফএম 89.3 এ। আজকে এখানে জীবনের গল্প বলার জন্য আমার সঙ্গে আছে হচ্ছে মান্নান, এবং মান্নানের জীবনের গল্পটা আসলে আমাদেরকে আজকে কি দেবে সেটার জন্য আমাদেরকে একেবারে শেষ পর্যন্ত থাকতে হবে। চার মিনিটের ছোট্ট একটা ব্রেক, চার মিনিট পর আমরা আবারও ফিরে আসছি। ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920,
ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার, ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার।
চার মিনিট পর প্রিয় শ্রোতা আমরা আবারও ফিরে আসলাম ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আমি আর জি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং আপনারা শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। আজকে মান্নান তার জীবনের গল্প বলছে এখানে, এবং মান্নানকে যদি আপনারা দেখতে চান চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে www.facebook.com/kibriya.rj kibriya.rj পেজটি আছে আর জি কিবরিয়া নামে, প্লিজ লাইক দিস পেজ। যে পেজটিতে এই মুহূর্তে 12,20,000 মতো আমাদের কমিউনিটি মেম্বার আছে, ওখানে গিয়ে লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি পেজটির মেম্বার হয়ে যাবেন। মান্নান আমরা যেখানটায় ছিলাম, তারপর
আপনার স্কুলে তো ওইভাবে একটা পড়া হইতো না,
সবাই এসে আপনাকে মোটামুটি দেখাতো এই সময়?
সবাই এসে দেখাইতো, দেখানোর পরে একজন লোক ছিল, এখন মারা গেছে আজকে প্রায় 7-8 বছরের অবদার, সিএ ছিল, সিএরার ডাক নামে সবাই চিনত।
আচ্ছা,
খুব বয়স্ক লোক ছিল, আব্বু ওনার আব্বু ডাকত, আমরা সবাই দাদু ডাকতাম, উনি আর কি বেশি খেয়াল রাখতো। ওনার বাসাটা ছিল আবার কোয়ার্টারে অফিসের ভিতরে।
আচ্ছা,
প্রতিদিন রাত্রে দেখা যেত কি যে আব্বু যখন বিভিন্ন হাটে থেকে আসতো, আইসাহের আব্বু দোকানে বসতো, আমার বলতো যে তোর আন্টির কাছে যা পড়বে, দাদুর একটা মেয়ে ছিল তখন আর কি লেখাপড়া শেষ করে আপনি বাসায় থাকেন, তো আন্টির কাছে যায় বসে বসে পড়তাম, ওখানে দেখা যেত আবার
মানে সারাদিন বিজনেস করে তারপরে গিয়ে পড়াশোনা করতেন।
বিজনেসের ফাঁকে ফাঁকে যদি আব্বা না থাকতো তাহলে তো তখন দেখা যেত দোকানে বসে রয়েছি, ক্যাশে বসে রয়েছি, টাকা নিতেছি, অনেক সময় পান বানাই দিতেছি, পান থেকে তো নিজে বানাই দিতে হয়। এইভাবে আবার একজন অফিসার আসতে এসে জিগেল বেশটা বই কই, বই বাইর কর একটু দেখাই দিই। এইভাবে প্রথম পড়তে পড়তে আর কি ক্লাস 3 আমি ফেল করলাম। শেরপুর জেলার ভিতরে ফার্স্ট একটা স্কুল, শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমি, আমাদের শেরপুর জেলার ভিতরে ওর উপরে কোন স্কুলই নেই, অনেক বড় বড় স্কুল আছে কিন্তু ওর উপরে কোনটাই না, খুব কঠিন একটা স্কুল। সারাদিন কিন্তু আমি যতই পড়ি আমার ভুল ওই হয়, স্কুলে গেলে আমার মানে ইংরেজিতে এত কাজ হবে সারাই কর্মও কিন্তু এক ঘন্টা পরে জিজ্ঞাসা বলতে পারি না
ইংলিশ।
হ্যাঁ, আর সব খুব ফাস্ট, বাংলা অঙ্ক সব কিছুর ভিতরে খুব ফাস্ট। ইংরেজি স্যার ছিল, ওনার নামও মান্নান, আমার মিতা মিতা করতো, তুমি একটু খাটো চাই যায় ক্লাসে গেলেই প্রথম আর কি আমার ডাকবে, ও মিতা আপনি কই, স্যার আছে, আপনার তো মারতে মন চায় না, ক্লাস দিয়ে কি করবেন, আমি তো মাথা নিচ করে দেখি কোনো উত্তর করি না, জানি মাই খামু। অন্য আবার একটা বদ্ধভাষা ছিল, উনি মারতো কি লাঠির নেই, যে ডাস্টার ছিল এটা চিনতে দিত, আর না টেবিলের নিচে গা দিয়ে ডাস্টার দিয়ে পিঠের মতো মারতো। এই বয় অনেক সময় স্কুলেই যায়, এখান থেকে চলতে চলতে যে আমার বার্ষিক পরীক্ষা আসলো, তখন আব্বুরে দলল ডাকাত জামালপুর থেকে, আব্বুর আবার অনেক আগে থেকে হয়তো বা ডাকাত দলের টার্গেট করে রাখছে, ওনার একজন গাড়িতে উঠছে, উঠার পরে আব্বুরে বলছে যে সিগারেট আগুনটা দেওয়ার জন্য, তখন বিড়ি খাইতো রশিদা বিড়ি, রশিদে বিড়ির নাম তো শুনছেন, শেরপুরের মধ্যে এটা খুব ভালো চলে,
আমি শুনি নাই কারণ আমি আমার এইসবের কোনো অভ্যাস টভ্যাস শুনি না,
যাই হোক শেরপুরে যারা শুনবে টাকা গেলে অনেকে শুনতে পারবে না, ওকে
হোয়াটএভার ইট ইজ। আচ্ছা যাই হোক, হ্যাঁ বলেন কি বিড়ি, রশিদা বিড়ি?
হ্যাঁ, ওনারও একটা বিড়ি
ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, আমাকে একটা বিজ্ঞাপন করতে হয় এখানে, বিজ্ঞাপনটি না অ্যাওয়ারনেস, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, সুতরাং বিড়ি সিগারেট কিছুই খাবেন না।
আব্বুর যে আর কি বিড়িটা চাইছিল, বিড়িটা দেয় নাই, দিশে পর দরবারে ওই লোকে বিড়ি ধরে, তোমার যখন ম্যাচটা দিচ্ছে ততক্ষণ পর্যন্ত আব্বা সবকিছু খেলাচ্ছে। ম্যাচটা যখন আবার ওই লোকটা সিগারেট ধরে আব্বুরে ফেরত দিচ্ছে, ফেরত দেওয়ার পরে সিগারেটটা পকেটে রাখছে, রাখার পর আর আব্বু কিছু বলতে পারে না। ওই মুহূর্তে তো আমরা কিছু জানি না এইসব সম্বন্ধে। তো তারপর ওখান থেকে আর কি আব্বুরে নিয়ে এসে মেডিকেলে ভর্তি করে দিল। মেডিকেলে ভর্তি করে দিলে আব্বু 7 মাস আর কি কোনো এমনি সবকিছু দেখতো শুনতো, কিন্তু আমার কারো চিনতো না। এই সময়টা আমার আব্বুর ব্যবসা তো নষ্ট, আব্বুর ব্যবসা তো শেষ, কারণ যেহেতু 7 মাস পর্যন্ত আব্বু কার কাছে টাকা পাবো এটা কিন্তু আব্বু জানে না। আব্বুর কাছে যারা টাকা পাবো তারা কিন্তু আমাদের খুব চাপ দিতে। এইভাবে আমরা তো আব্বুর যেগুলো চাপ আসতেছে এগুলো পূরণ করতেছি, আমরা কিন্তু কিছু পাইতেছি না। এভাবে চলতে চলতে পরে দোকান দুইটা দুই বার গেছে, এই সময়টা আর পরীক্ষা দেওয়া হইলো না, আর লেখাপড়া হইলো না, লাভ করে বাদ দিলাম,
লেখাপড়া বন্ধ,
হ্যাঁ বন্ধ করে দিলাম।
যে সম্ভাবনাটা ছিল সেটা রাতারাতি শেষ হয়ে গেল। জীবনের গল্পে একটা জিনিস আমরা সবসময় বলি, জীবন নাটকের চেয়েও নাটকীয়, কারণ কোন বাকি যে আসলে কি হবে একটা সিদ্ধান্ত, একটা ঘটনা পুরো জীবনকেই পথের ফকির থেকে রাজার আসনে নিয়ে আসতে পারে, এবং একই সাথে ঠিক ভাইস ভার্সা, রাজা থেকে পথের ফকির বানিয়ে দিতে পারে। যাই হোক বলুন, তারপর
তারপর নিজে আর কি মনে একটা জিত নিয়ে লেখাপড়া বাদ দিলাম, ব্যবসা করবো না লেখাপড়া করবো, যেহেতু আমার ব্যবসাটা আগে রাখতে হইব, লেখাপড়া বাদ দিলাম। এখনো চেষ্টা করি ঘরে বসে যেটুক করতে পারি আর কি। এইভাবে এই হোটেল চালাইতে চালাইতে পরে আমি আর কি ফিল্ম কাকার কাছে আবার বসলাম, যে কাকু বড় ভাইয়ের এই ব্যবসাটা করুক, আমি অন্য কিছু একটা করি, কারণ আমার নিজের তো একটা ভবিষ্যৎ আছে, এই ব্যবসা দিতে যাইতেছে 3 ভাই, আমার নিজের তো একটা কিছু করার দরকার। পরে কথা কত কিছু টাকা আমার কাছে আসবে, দোকান থেকে কিছু টাকা টান দিয়ে আমার আর কিছু লাগে আমি দিল, গ্রামের বাড়িতে একটা দোকান দিই। তখন মোটামুটি কিন্তু আমার গ্রামে শান্ত, এখন আর খুনাখুনি হয় না, হয়তো দেখা যায় 2-4-5 বছর একটা মারামারি হয়, অত বড় না, খুব ছোটখাটো একটা মারামারি যা সাধারণভাবে হয়েই থাকে গ্রামে, কিন্তু সাধারণভাবে ওরকম একটা হয়ে থাকে। এইভাবে আমরা গ্রামের বাড়ি যে চৈতনকিলা বটতলা বাজার, ওই বাজারে রাস্তার পাশে আমার এক ফুপার একটা জমি পড়ে ছিল, ওই জমিটা কোনো কাজের না। আমার ফুপার তো বাইরে বললো, যেহেতু আমরা এখানে কিছু করি না এই জায়গা আব্বুরে, তখন তো সুস্থ আব্বুরে বললো যে এই জায়গায় একটা ছোটখাটো দোকান দিয়ে দেওয়ারে ওই চলতে পারে, কারণ বাজারের ভিতরে এই বাজারটা অনেক সময় কিন্তু অনেক বড় হব। এক সময় আমার দোকানটা ছিল সবার শেষে, এখন যে আমার দোকানটা সেটা হইল বাজারের মাঝখানে। সেখানে দোকান দিলাম, দোকান দেওয়া লম্বা আপনার 24-7 গড় একটা লম্বা, আমার জুতা কাপড় দোকান দিলাম। দোকানটা সিস্টেম হইলো এরকম যে 3 ভাগে ভাগ করা, প্রথম দোকান, দ্বিতীয় পার্টে আমার থাকার ঘর, আর সবার শেষে যে পার্টটা ওই পার্টের এক সাইডে হইলো আপনার একটা টিউবওয়েল বসাইছে, এক সাইড একটা বাথরুম, আর মাঝখানে এই সাইড দিয়ে যে আমার থাকার ঘরের সাথে যে জায়গাটা এই জায়গায় একটা কারেন্টের চুলা। আমার জায়গায় আমি নিজে রান্না করি, নিজে খাই, বাসায় যাই না, সবকিছু আমার এখানে করে দিল। করে দেওয়ার পরে দোকানে থাকি, থাকতে থাকতে তো শহর থেকে যাতায়াত করার সমস্যা হয়ে যায়, খাওয়া দাওয়ার সমস্যা, সেই নিজেটা নিজে রান্না করে খাই। আব্বু আবার আমার এরকম একটা পরিস্থিতি দিয়েছিল, সাধারণত গ্রামের ছেলেরা যা না পায় আমার দোকানের ভিতর আমার এরকম সুবিধা আছে। টিভি আছে, ওই সময় ডিভিডি নতুন নামছে, ডিভিডি কিনে দিছে, টিভি কিনে দিছে, তোর কোনো কিছু লেগে দোকানটা বাইরে দেবো না।
আর
ওরা যদি ভালো করতে পারে তাহলে ওদের থাকবো, নষ্ট করলে ওদের
এত
কিছু হচ্ছে এরকম ভাবে চলতেছি রাজার হালে। চলতে চলতে ওই সময় প্রায় 2-3 মাস দোকান করি। দোকান করার পরে তোমার দোকানের পাশের গ্রামে একটা মেয়ে প্রতিদিন আপনার দুধ বিক্রি করতো, তোমার দুধ বিক্রি করার জন্য বাজারে আসতো। তো বাজারে আসলে তো রাস্তা যেহেতু আমার দোকানের পাশে, 3 রাস্তার মোড়ে আমার দোকানটা, আমার দোকানের সামনে দিয়ে আসতো। তো এদিক দিয়ে যায় প্রতিদিন, আবার দেখি কি আমি যখন ক্যাশের পয়সা থাকি তখন ওই মেয়েটা আমার যাইতে সময় আমার দোকানের দিকে তাকায় যায়, আবার দুধ বিক্রি করে যখন বাসায় যায় তখন আমার দিকে অনেকক্ষণ তাকায় থাকে। ও আমার দিকে তাকায় থাকে না, টিপির দিকে তাকায় থাকে, সেটা কিন্তু আমি ঠিক মতো বুঝতে পারি না কিসের জন্য। আমার পিছনে হইলো টিপি, গ্রামে কিন্তু রঙিন টিপি ওই মুহূর্তে নাই, আশেপাশে গ্রামের ভিতরে একমাত্র রঙিন টিপি আমার আছে, টিপি আছে সাদা কালো টিপি আছে ছোট ইঞ্চি, কিন্তু রঙিন টিপি একমাত্র আমার দোকানে। তা আমি ভাবি সম্ভবত হয়তো বা টিপি দেখে, প্রায় 3 মাস এরকম ভাবে চলছে, দুধ বিক্রি করতে আসলে এইভাবে তাকায় থাকে। একা থাকতে হঠাৎ করে একদিন আমি তার দোকানটা একদম খালি, দু একজন বন্ধু আসতো, আমি বললাম যে আপনি যদি টিপি দেখেন তো ওই সাইড দিয়ে টেবিল আছে, বসে বসে দেখেন সমস্যা
নেই। মেয়েটাকে বললো,
হ্যাঁ
মেয়েটার নাম কি ছিল?
বিনা।
বিনা,
হ্যাঁ বিনা। বললাম যে আমি তো ওই মুহূর্তে নাম জানি না, তার নাম জানি না, আমি বললাম যে
বললেন যে দেখেন,
হ্যাঁ আমি তার মানে এরকম ভাবে ওর আপুরটা কি না বা অন্য কিছু নাম এই যে মেয়ে শব্দ উচ্চারণ করি না, বুঝলি, আপনি যদি টিভি দেখেন ওই দিকটা জায়গা খালি আছে, বসে বসে টিভি দেখেন, যদি কাস্টমার আসে তো বাইরে হয়ে যায়, আইসে বসলো, বসে দেখি তখন দেখি যে এদিক থেকে তো তাকালে সামনে থেকে মনে হয় টিভি দেখতেছে, সাইডে থেকে তো টিভি দেখে না কি দেখে এটা বোঝা যায়, টিভির দিকে সবার চোখ, ওর চোখ আমার দিকে।
আচ্ছা, ভেরি ইন্টারেস্টিং। ওকে,
এই ব্যাপার চলতে চলতে আস্তে ধীরে আমারও খুব পছন্দ, কিন্তু আমি এরকম ভাবে চলি যে বাজার থেকে বাইরে না কোনো দিকে, আমার দোকানে ভালো লাগতেছে না হঠাৎ দোলাবে আসতে, তোমার এরকম একটা জায়গায় আমি বাস করি, ধরেন হাতের ডাইন দিক দিয়ে কিছু দূর গেলে আমার দাদুর বাড়ি, আমার সোজা সামনের দিকে কিছু দূর গেলে আমার নানুর বাড়ি, পিছন দিকে কিছু দূর গেলে আমার দুলাভাইয়ের বাড়ি, মাঝখানে আমি, তেমন সব আমার আত্মীয় স্বজন চারো সাইড, আর বাজারের ভিতরে বেশিরভাগ দোকানে এলো আমাদের আত্মীয় স্বজন, ফুবাত্ত ভাই দুলাভাই আত্মীয় স্বজন আমার আত্মীয় স্বজন, তেমন আমার আব্বু বিয়ে করছে তো কাছাকাছি, আমার বড় আপু বিয়ে হয়েছে আমার তার নানা গোষ্ঠীর ভিতরে, আমার বড় যে ভাই ওই বিয়ে করছে আমার মামার তখন, সবার বড় যে ভাই ওই বিয়ে করছে আমার খালার তখন, সব আমাদের আত্মীয়র ভিতরে। এবারে চলতে চলতে দেখা যায় একজন আসলো ভাল লাগলো, ভাই বা মামা দোকানে বউ ভাল লাগতেছে নি, তাই বাজার টুকের ভিতরে হাত নি, তার বাড়ি করে যেমন এরকম ভাবে চলি, আমি তো কোনো সময় পিছন দিকে যাই না, হঠাৎ একদিন মন ছিল মেয়েটা কোথায় থাকে আমি দেখলাম, দেখলাম খুব বেশি একটা দূর না, যে মেয়েটার যে বাড়ি আমার দোকান থেকেও দেখা যায়, আমার দোকানে যে ওয়াশরুম সবার পিছনে যে রুমটা ওই ওয়াশরুমের পিছনে একটা দরজা আছে, ওই দরজা যদি খুলি মেয়ে বাসার ভিতরে কি করতেছে দেখা যায়, কিন্তু ওই পর্যন্ত কিন্তু যাই না কোনো সময় আমি।
আচ্ছা আচ্ছা,
এবার থাকতে থাকতে হঠাৎ করে একদিন আমি নিজে থেকে একটা চিঠি লিখি, ভাঙ্গা চোরা লেখা আর কি, যেরকম মেয়েটা তখন ক্লাস ফোরে পড়ে ওই গ্রামে আর কি, ওই স্কুলের নামটা পুরোপুরি ভুলে গেলাম, মনে আসতেছে না,
ওই মেয়েটা আপনাকে বিনা আপনাকে চিঠি লিখে
না আমি লিখি
বিনাকে,
হ্যাঁ ওই সময় যে আমার খুব ভালো লাগছে, আমার তখন আমাদের কথা বলার সিস্টেমটা ছিল ভাই ঠিক এরকম, পছন্দ করতাম দুজন দুজনেরই, কিন্তু কেউ কারোর সাথে সরাসরি কথা বলতাম না প্রায় এক বছর।
মেয়েটার ফ্যামিলি সম্পর্কে আমাকে একটু বলেন তো, মানে মেয়েটার ফ্যামিলি কি, বাবা কি করতো?
ওনার বাবা ছিল না, ওনার মা ছিল, ওনার মা আবার কাজ করতো আমার আব্বার আন্ডারে।
আচ্ছা, তার মানে আপনাদের চাইতে ওদের আর্থিক অবস্থা খুবই খারাপ?
হ্যাঁ খুবই খারাপ বলতে, তার মানে ওনার হলো দুই ভাই ছয় বোন, ছয় বোনের ভিতর পাঁচ বোন বিয়ে দেওয়া শেষ।
আচ্ছা, বংশীয় মর্যাদার একটা ব্যাপার থাকে না গ্রামে গঞ্জে, মানে আপনাদের বংশ মর্যাদা কি ওদের বংশ মর্যাদার চাইতে বেশি ছিল?
হ্যাঁ এইটাই, তার মানে আমাদের যে মাঝখানে একদম অভাবী সংসার গেছে, ওই সময় কিন্তু আমরা বংশের দিক দিয়ে বড় হতো, ঘরে অভাব, চারপাশে বংশ অনেক বড় একটা বংশ,
আর ওদের এখন অভাব প্লাস বংশের দিক থেকেও খাটো, আর আপনাদের যেটা হয়েছে আপনাদের এখন তার অভাব নেই, অভাব বংশ সব দিক থেকে বড়,
সব দিক থেকে বড়। হ্যাঁ
বলেন, তারপর
এইভাবে আব্বুর আন্ডারে কাজ করে, আর বড় যে দুই ভাই তার ছোটটা দিল বাদে, বড়টা হইলো কুড়ার মিলে মিস্ত্রি, কুড়া দিয়ে দেয় মুরগির খাদ্য বানায় মাছের খাদ্য বানায়, এগুলো কুড়ার মিলে মিস্ত্রি।
আচ্ছা,
বড় ভাই যেটা মিস্ত্রি এটা তো সংসার নিয়ে ব্যস্ত, মায়ের কাজ করে এখন দুই ভাই বোন পালে, মেয়েটা প্রাইমারি স্কুলে পড়ে, পড়ার পরে কোন রকম ফাইভে উঠলো, ফাইভে উঠার পরে বৃত্তি পরীক্ষা দিব, তখন তো অনেক বই খাতার দরকার পড়ে, পরে আর কি এতদিন কিন্তু আমাদের চিঠির মাধ্যমে কথা, আজকে আমি ওর গ্রামের একটা পিচ্ছি ছেলের কাছে চিঠি দিচ্ছি, দিয়ে দশটা টাকা দিচ্ছি, কেউ যত না জানে বিনার হাতে দিব, দেখা যায় তোর স্কুলের কোনো ছেলে মেয়ের হাতে দিচ্ছি দশটা টাকা দিচ্ছি, কেউ দিব না বিনার হাতে দিব, দশ টাকা পাইলে তো সবাই শান্তি আর কেউ করো না, আবার ওই যদি একটা চিঠি লিখে দিত দেখতাম, কিন্তু সরাসরি দোকানে বাজার দুধ বিক্রি করতে আসতো দেখতাম, আমার দোকানে পয়সা থাকে চিঠি দেখতো, টিভি দেখা একটা সুতা, দুজন দুজনে দেখতাম কথা বলতাম না, কথা বলতাম চিঠির মাধ্যমে, আজকে একটা চিঠি দিলাম ওই আমার দশ দিন পরে ফেরত দিত একটা চিঠি, হঠাৎ করে অতি প্রথম যে ওই আমার সাথে কথা বলে সেটা হইল যে আমি লেখাপড়া বাদ দিন, লেখাপড়া বাদ দিবা কারণ কি, আমার তো বই খাতা কিনে দিতে পারে না, তো এখন তো বৃত্তি পরীক্ষা দিতে গেলে আমার যে পড়া ঘরের ভিতরে এই পড়ায় আমি পারবো না, সমস্যা কি তোমার বই খাতা যা লাগে আমি কিনে দিন, তোমার কি কি লাগে আজকে আমার বললো, আমি কালকেই তোমার শহর থেকে নিয়ে নিয়ে দেবো, এরকম বলো। তা বললো ব্যক্তি পরীক্ষা বলতে যা লাগে। তখন আবার আমি ও নিজেও অজানে না কি কি লাগবো।
আচ্ছা,
আমার ভাগ্নি ওই সময় ওই গ্রামে একটা স্কুলে পড়ে, ওই তখন ব্যক্তি পরীক্ষা দিব, পরে ওরে যাই কিছু জিজ্ঞেস করি, আমি শুধু ওর বইগুলো দেখতেছি কি কি বই কিনছে। ওই যে বই গুলো কিনছে ওই একই বই কিনবো, কারণ পাশাপাশি দুইটা এলাকা গ্রামে, দুই এলাকায় দুই স্কুলে দুইজন পড়ে। ওর পরের গ্রামে আমার ভাগ্নি পড়ে, ওই গ্রামে ওই পড়ে, তো দুইটাই প্রাইমারি স্কুল, বই তো একই। এই বই সব কিনে দিলাম, কিনে দেওয়ার পর সাইড পাস করলো। পাস করার পরে ওর তো আর লেখাপড়ার কোনো ই নেই, সামর্থ্য নেই। ওর আমার দোকানের সামনে একটা মাদ্রাসা আর কি, চৈতন্য কিলা মাদ্রাসা, ওই মাদ্রাসায় ওরা ভর্তি করে দিলাম যে লেখাপড়াটা চলুক। কারণ দেখা গেলো আমি চিন্তা ভাবনা করছি যে এই মুহূর্তে তো বিয়ের কথা বললে আমার কেটে যাবো। আর গ্রামের একটা পরিস্থিতি হলো কি ভাই, যে বয়সের দিক দিয়ে চিন্তা করে না, সাবালকই লইল, 12 বছর পার হয়ে লইলো মেয়ে করে, এটা বিয়ে হবে নিশ্চিত, 12 থেকে 14 ভিতরে বিয়ে হবে এটা নিশ্চিত, আমি গ্যারেন্টি দিয়ে দিই এখন পর্যন্ত। আর ছেলে করতে ধরেন খালি টাকা কামাই করতে পারলো, বয়স 26 হোক বা 16 হোক বা 12
কোনো সমস্যা নেই,
টাকা কামাই করতে পারলো এরকম। এটা আমাদের ভিতরে কিন্তু একটু সিস্টেমটা অন্যরকম, কারণ ওই মুহূর্তে আমার বড় দুই ভাই থেকে একবার বিয়ে করে নেই, আমার তো প্রশ্নই আসে না। এইভাবে পরে স্কুলে পড়তে গেলাম, ভর্তি করে দেওয়ার ক্লাস 8 পর্যন্ত পড়লো, ওই 8 পর্যন্ত পড়ো।
আপনার তো লেখাপড়া শেষ?
না আমি তো লেখাপড়া করি, আমি তো মাঝে মধ্যে একটা বই কিনি, গল্পের বই কিনি বা গান।
এটার আপনি লেখাপড়া খরচ দিচ্ছেন?
হ্যাঁ ওর খরচ দিচ্ছি। আমার টার্গেট হলো কি, বিয়ে তো করবে এটা নিশ্চিত, যে যদি আমার ঘরের ভিতরে একজন শিক্ষিত থাকে আমার ঘরে তো আরো পোলাপান আসবো, আমি তো আর পড়াইতে পারবো না, কিন্তু ওই শিক্ষিত থাকে তো আমার পোলাপান গুলো শিক্ষিত হবো, এরকম একটা টার্গেট রাখছিলাম। রাখার পরে তাও লেখাপড়া করে চালাইতেছি, চালাইতে চালাইতে আমি কথা বলি খুব কম, হঠাৎ সপ্তাহে একদিন বা মাসে একদিন দেখা তো দৈনিক হয়,
আচ্ছা
এরকম ভাবে কথা বলি তাকে 10 মিনিট 5 মিনিট এরকম এরকম এক শ্রেণীতে গেলো, সবাই জানা জানি গেলো। এটা জানা জানি হলো কেমনি, হঠাৎ একদিন ওই আমার টিভি দেখতে দেখতে আমার বললো আমার ওয়াশরুমে যাওয়া লাগবে। আমার গ্রামে তো অন্য ভাষায় বললে আর কি, আমি এক কাজ কর আমার সোজা দোকানের ভিতরে ঢুকে দাও, পিছনে ওয়াশরুম আছে, তুমি বাইরে যাও না, আমার সবই তো দোকানে দিচ্ছে, আমি বাইরে দেখি তুমি। ওর যে পরিস্থিতি দেখতেছি, ওই এখান থেকে বাসা পর্যন্ত যাবো, ওর বাড়ি পর্যন্ত ওর পরিস্থিতি নেই, কাপড় নষ্ট, তুমি আমার এ দিয়ে দাও। পিছনে যে ওয়াশরুমে গেছে, যাই হ্যাঁ আমার রুম দেখছি, তোমার আমার যে কল তোমার ফাগের ঘর সবকিছু দেখে বললো তুমি নিজে রান্না করো, হ্যাঁ ও তাহলে কাল থেকে আমি রান্না করে দিল, তুমি রান্না করে দিলে আমি একটু ঘুমটা বেশি পারবো, কারণ আমার ঘুম তো আগে রান্না করার লাগে, পরে দোকান খুলতে লাগে। আমার তো আবার যে ফাগের ঘরে এটা তো এক্সট্রা একটা দরজা আছে, যত দোকান না খুললে আমি এদিক দিয়ে চলাফেরা করতে পারি। আমি কি করি যে এদিক দিয়ে দরজা সব লক করে রাখি, যে পিছনের যে ওয়াশরুমের সাইড দিয়ে একটা দরজা, এই দরজাটা সবসময় খোলা রাখি রাত্রে, রাত্রে খোলা রাখি। আবার আমার একটা শয়তানি বুদ্ধি মাথার মধ্যে সবসময় কাজ করে, পুরোটা ঘরেন কারেন্ট ফিট করা, দুইটা সুইচ, একটা হলো আমার খাটের সাথে, একটা হলো দরজার সাথে। ওই যখন ঘরে ঢুকবো দরজা ধরার আগে সুইচ অফ করবো, বিনা যখন ঘরে ঢুকবো রাত্রে, ঘরে ঢুকার আগে সুইচ অফ করবো, সুইচ অফ করলে আমার ঘরে কোনো কারেন্ট থাকবো না। আর মেইন সুইচ হলো আমার বিছানার সাথে, যখন আমি শুয়ে পড়বো তখন সুইচ অন করে দেবো।
মানে আপনাদের প্ল্যানটা কি আসলে?
প্ল্যানটা হলো যে ঘরে তো দরজা লাগাইতে পারতেছি না, যত ওই অনেক রাত্রে ডুববো, ফজর আজানের দিকে ডুববো রান্না করার জন্য, ওই সময় তো যাতে কেউ না দেখে ওরে,
মানে আপনাকে রান্না করে দিতে আসবে।
হ্যাঁ ওই সময় যদি দরজায় লক করে, গ্রামে বাজারে তো পাহারা আছে, এরা তো দেখবো, দেখলে একটা সমস্যা পড়বো না, দরজা খোলা কিন্তু চুরে ঢুকতে গেলে তো তিনটা দুইটা ঢুকতে হইবো, তিন তো কারেন্ট করা,
তিন ধরলেই সঙ্গে সঙ্গে সে সব
ধরবে।
এই প্ল্যানটা কি আপনি করলেন?
এই প্ল্যানটা তোমার আমি কিন্তু অবধে অনেকদিন।
ওর বাসাটা আপনার এই দোকান থেকে কত দূর ছিল?
হাইতে গেলে 2 মিনিট,
এত কাছাকাছি,
এত কাছাকাছি,
বাজারের ভিতরেই মনে হচ্ছে
না, বাজার থেকে একটু দূরে দেখা যায়। আমার দোকানের পিছনে দরজাটা খুললে বসলে ওর বাসায় কি করে দেখা যায়, এরকম কাছাকাছি। এইভাবে সিস্টেম করার পরে আমি শুয়ে পড়ার পরে সুইচ দিয়ে ঘুমাইতাম, এক নম্বর সুইচ হল আমার, 2 নম্বর সুইচ হল ওর, আমার সুইচ অফ করলে ওর সুইচের কোনো দাম নেই,
বুঝতে পেরেছি
এরকম করা। এরকম ভাবে ওই যে দেখলো যে আমি নিজে রান্না করে খাই, নিজে এত কষ্ট করে চলি, পরে বললো আমি রান্না করি, ঠিক আছে তুমি রান্না করে দিবা, কিন্তু দিনে বেলা রান্না কেমনে, তোমার বাইরা দেখবো, তোমার আম্মু দেখবো, এলাকার লোকজন দেখবো, যেহেতু একটা গ্রাম, অনেক অনেকজন অনেক রকম কথা বলবো, আমি একা থাকি এই জায়গায়। কিন্তু তখন কিন্তু এতটা চিন্তা করতাম না, যেহেতু ফুড তখন যে মানুষের খারাপ করবে এগুলো চিন্তা করতাম না। তারপরে ওই বললো আমি তো অনেক সকালে উঠি নামাজ পড়ার জন্য, তো আইসে হেরা তোমার রান্না করে দিয়ে তো জামগা, তাহলে পিছনের দরজা আমি খোলা রাখবো, তুমি যদি রান্না করে দিয়ে তো যাওয়ার সময় আমার ডাক দিয়ে যাবো, আমি তো ঘুমে থাকবো। তোর আবার সবকিছু বুঝলেও দিচ্ছি যে আমার ঘরে কারেন্ট ঠিক করে থাকবো, এইভাবে এইভাবে সুইচ অফ করে পরে ঘরে ঢুকবো। তো এইভাবে যাই হোক ভালোই চলতেছি আমরা, কিন্তু আমাদের ভিতরে এরকম একটা জিনিস যে আমরা কোনো সময় কথা বলতাম সবসময় 10 হাত দূরে থেকে আমাদের সিস্টেম। ওর বাড়িতে পর্যন্ত বসে কথা বলতাম, ওর মা ভাবি সবাই জানে, হ্যাঁ সবাই জানে, কিন্তু এরকম ভাবে তার মানে ওর মারা জানতো, কিন্তু আমি ওর বাসায় যেতাম এটা কেউ জানতো না। প্রথম যাওয়ার সুযোগটা করে দিল ওর ভাবি, ওর ভাবি একজনের যে খবর পাঠিয়েছিল, আমি দর্জি কাজ করি, কাপড় সেলাই কাজ করি, আমি নিজের দোকানে নিবি কিছু কাপড় বানাবো, তখন কাপড় না তো ঘরের যে পর্দা বানাবো, চান দরজা পড়লে চালের নিচে দিয়ে আমরা সিলিং দিয়েছি, সিলিং এর নিচে টিনের ঘরে আর কি চান দোয়া বানায়, বড় শাড়ি কাপড় দিয়ে সাইডে সুন্দর করে জুন দিয়ে করে বানায়, জানে গেছেন দেখছেন কিনা জানি না, খুব সুন্দর বলে চান দোয়া বলে, এটা বানাবো ঘরে একটা মাপ নেওয়ার জন্য। গেছি পরে বলতেছে টাকা কিন্তু সম্পূর্ণ খরচ তোমার, কারণ তোমার এনে আসার একটা সুযোগ করে দিলাম, আমার তো চান দেওয়ার দরকার নেই, দরকার তোমার সুযোগ করে দিলাম, যা খরচ আর এটা কয়টা লাগবে, আপনি শাড়ি দিয়েন যা কাপড় চুপড় লাগবে, বানামো তো নিতে মুজুরি লাগতো না, আর বড় জোর 150-200 টাকা খরচ যাবো লাগবে। আমরা ওই চান দেওয়ার সাইডে যে জুলনির কাপড়টা দেখ, এটা হইলো আপনার ভালো লাগতেছে কাপড়টা কার, আমি তোমার প্রথমে কিন্তু বানাইছি এক মেয়ের জন্য, আর ওর মাপটা তো আমার জানা, পরবর্তীতে দেখা যেত ওই কাপড়টা সেলাই করে বাদ রাখতাম, অন্যগুলো সেলাই করতাম, ওইটা আবার পুনরায় ওর মাপে একটা বানাইতাম, যখন ওই কাপড়টা নিতে আসতো তখন বলতাম হারাই গেছে, আবার আমার থান দেখিয়ে দিতাম যে যদি একটা আমার 200 টাকার কাপড় বানাই দিয়ে দিচ্ছি, 500 টাকা দাম এটা ওই পছন্দ করতেছে অন্য মেয়ে, যে আমি ওইটা হারাই গেছি আমি এটা নিব, এইটাই শুই, এরকম ভাবে চলতাম। তখন ওই এক জোড়া জুতা ঝুলাই রাখছি, ওর ভালো লাগছে এই জুতাটাকে, এরকম দাম আমি ওই মডেলের যে জুতাটা ওর পায়ে লাগবো ওর সাইজ মতো জুতা এক জোড়া বাইক দিয়ে দিচ্ছি, তোমার পছন্দ নিয়ে যাও, এরকম ভাবে। এরকম করতে করতে যখন কি ওই ক্লাস এইটে পড়ে, তখন এরকম একটাই আপনার ফখরুদ্দিন বসলো না, ফখরুদ্দিনের আমল আর কি, ওই সময় কিন্তু র‍্যাব আসলো, র‍্যাব আসার পরে কিন্তু সরকারি জায়গা উচ্ছেদ আর কি একটা অভিযান চললো, যেহেতু আমার হোটেল দেশে ছিল কিন্তু সরকারি জায়গা, বিদ্যুৎ অফিসের সামনে রাস্তার পাশে দোকান ভাঙতে হইব, দোকান ভাঙতে হইব ভাঙতে হইব, অনেকদিন আর কি হইলো ভাঙতে হইব ভাঙে না, আমাদের পজিশন অনেক ভালো, জায়গা এখান থেকে ভাঙ্গা দিচ্ছে ঠিক আছে, এর পাশে কিন্তু আবার আমাদের জায়গা একটা কিনা আছে, সেটা আমি বলতে ভুলে গেছিলাম, সেটা হইলো যে যখন আর কি আব্বার আর কি ডাকাত দলে ধরছিল তখন যে কিছু টাকা ছিল আর কি সেলিম কাকার কাছে আমার, তখন বললো যে তোর বাপে যে সমস্যা দেখতেছি অবশেষে তোর টাকা গুলো দিয়ে তোর ভাবে সমস্যা মেটার লাগবে, এই সময় তোর টাকাটা কিভাবে আটকান দেয় এটা বুঝি। তো ওই এলাকার যে চেয়ারম্যান আর কি, ওই অনেক আগে চেয়ারম্যান ছিল, নামটা তো এখনো চেয়ারম্যান রয়ে গেছে, ফসা মজিবর বলে সবাই, খন্দকার মজিবর চেয়ারম্যান, পৌরসভা চেয়ারম্যান, উনি জায়গা বিক্রি করতেছে খুব কম দামে, মানে রাস্তার পাশে খেত জায়গা অনেক নিচু, বৃষ্টি হলে পানি আটকা থাকে এই জায়গা, আপনার 26,000-30,000 এরকম কাঠা, ওই সময় 3 কাঠা জায়গা কিনলো আমার জন্য সিলিং কাকা, ওই ওর নিজের নামে, ওর অপরবর্তমানে অবর্তমানে আর কি ওই জায়গার মালিক আমি, এরকম ভাবে আর কি 3 কাঠা জায়গা কিনলো 70,000 টাকা দিয়ে, এই জায়গা আর কি রেখা দিল, রেখা দেওয়ার পরে আমি তো ওইভাবে চলতেছি, চলতে চলতে ভাইয়েরা ওই জায়গায় গেল, পরে যাওয়ার পর আমার দোকানে যায় বড় দুই ভাই যায় বসে, এখন আমরা বেকার, তুই তো একলা একলা করস, তা ফাঁসে ফুসে তুই একটু ঘোরাঘুরি কর, কারণ পোলাপান মানুষ তো ঘোরাঘুরির মন চায়, সব পোলাপানে খেলাধুলা করে আমি তো সুযোগ পাই না, তাই বড় ভাইয়ের সুযোগ করে দিল। তো অতি প্রথম চিন্তা ঘটনা বড় ভাই আব্বুর সাথে রাগারাগি করে চলে গেল আমার দোকানে, আমার বলতেছে তুই বাসায় যা, আব্বুর থামা আমি আবার ছোট তো আব্বুর একটা কথা বললো, আব্বুর আছে খুব বন্ধুর মতো, আমি কি করতেছি কি না করতেছি সব আব্বুর বলি, দোকানে আসে প্রত্যেক দিন বিকেলবেলা আসবো, রাত্রে 10-11টা পর্যন্ত দোকানে থাকবো, আব্বু নিজে দোকান বন্ধ করে থেকে পরে যাবো এরকম করে আব্বু। সেদিন আমার বলবো তুই আব্বুর থামা, আমি তো গেছি আমার এইটা মনে নেই এত রাত্রে দিনে আসবো রান্না করার জন্য। আর ভাইয়াও তো জানে না কারেন্টের কোন কোন সিস্টেম, সুইচ টু অফ পরে আসবে।
মাই গুডনেস। আমরা প্রিয় শ্রোতা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নেব, তার আগে আপনাদেরকে বলতে চাই আমাকে অনেকে ফেসবুকে টেক্সট করেছেন জীবনের গল্প বইটি কোথায় পাবেন। জীবনের গল্প বইটি কিন্তু কালেক্ট করা খুবই সহজ, আপনি ঘরে বসেই ফোনে অর্ডার দিয়ে আপনারা বইটি কালেক্ট করতে পারবেন। এই জন্য আপনাকে ফোন দিতে হবে rokomani.com এর 16297 এই নম্বরে। আমাকে একটু আগে ফেসবুকে একজন টেক্সট করেছেন বলে আমি রিপ্লাইটা দিচ্ছি, 16297 এই নম্বরে ফোন করলে আপনি বলবেন যে আর জি কিবরিয়ার জীবনের গল্প বইটি চাই, এবং ওনারা আপনাকে প্রসিডিউর বলে দেবে, সবকিছু মিলিয়ে আপনার কাছ থেকে 180 টাকা রাখবে। যারা বইটি সংগ্রহ করতে পারেনি এখন পর্যন্ত বইটি সংগ্রহ করে নেবেন। বিরতির পর আমরা আবারও ফিরে আসবো ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো ইট 920 তে। আপনারা শুনছেন আজকে মান্নানকে তার জীবনের গল্পে। ছোট্ট একটা বিরতি, মাত্র 5 মিনিট পর আমরা আবারও ফিরে আসছি ঠিক রাত 1টায়। আর ওকে দেখার জন্য আপনারা চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে, আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibriya.rj। আমি আবারও বলছি www.facebook.com/kebriya.rj। পেজটি আছে আর জে কিবরিয়া নামে। ফিরে আসছি ঠিক রাত 1টায়।
ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার। Close up presents Hello 8920, Close up, the closer the better.
5 মিনিট পর আরো একবার স্বাগত জানাচ্ছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আমরা সবসময় একটি কথা বলি, জীবন নাটকের চেয়েও নাটকীয়। আমরা সেই ঘটনাই আজকে দেখতে যাব, মানে দেখব আর কি, ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। প্রিয় শ্রোতা, আমরা যে গল্পটি বলছিলাম এখানে মান্নানের জীবনের গল্প, সেই গল্পটি মান্নানের কাছে আমরা শুনতে আবারও যাচ্ছি। তার আগে আপনাদেরকে বলতে চাই আমাকে অনেকেই ফেসবুকে টেক্সট করেছেন জীবনের গল্প বইটি কোথায় পাবেন। জীবনের গল্প বইটি কিন্তু কালেক্ট করা খুবই সহজ, আপনি ঘরে বসেই ফোনে অর্ডার দিয়ে আপনারা বইটি কালেক্ট করতে পারবেন। এই জন্য আপনাকে ফোন দিতে হবে rokomani.com এর 16297 এই নম্বরে। আমাকে একটু আগে ফেসবুকে একজন টেক্সট করেছেন বলে আমি রিপ্লাইটা দিচ্ছি, 16297 এই নম্বরে ফোন করলে আপনি বলবেন যে আর জে কিবরিয়ার জীবনের গল্প বইটি চাই, এবং ওনারা আপনাকে প্রসিডিউর বলে দেবে, সবকিছু মিলিয়ে আপনার কাছ থেকে 180 টাকা রাখবে। যারা বইটি সংগ্রহ করতে পারেনি এখন পর্যন্ত বইটি সংগ্রহ করে নেবেন। মানান, আমরা যেখানটায় ছিলাম, হ্যাঁ, তারপর সেখান থেকেই ফিরি। তারপর
আপনি আর ওই যখন আমার বলতে মনে নাই, আমি আর ওরা কিছু বলি নাই, অন্যতে চলে গেলাম বাড়িতে। বড় ভাই এই ঘরে শুয়ে আছে বলতে, ভাই আর সুইচ অন করে নাই, দরজা যে খোলা রাখবে এরকম কিছু না। বড় ভাইয়ের দরজা লক করে দিতে রকম হয়তো বা সম্ভবত রাত্রে আসছে, আইসা দেখছে দরজা লক করা, তারপর সুইচ অফ করেও দেখছে, অন করেও দেখছে, ঘর তো আর কারেন্ট করা নেই। তোর ভাবছে যে হয়তো বা পুরো ঘর লক করা আছে, বাইরে থেকে ঘর লক করা দেখা যায়, তাহলে হয়তো বা ওই সেগুলো চলে গেছে, ওই হিসাব আর নাই, তো তারপর বাইরে থেকে চলে গেছে।
যাই হোক, সেটা ভালো কাজ করে,
ভালো তে কাজ করতে তো বাইরে না বুঝতে পারে। এইভাবে চলতে চলতে সারাত বসে থেকে একটা ফজরের আজান দিচ্ছে, আজানের পর আমি ঠিক ওর বাসার দরজার সামনে যাই খারাপ। আমি গেছি পরে দেখি আমার দোকান থেকে ব্যাগ করতে, পরে আমার বললো আপনি কই আসছিলেন, আমি সারা রাত তো শহরে আসছিলাম, তুমি দোকানে যাই কি দরজা লক করছিলাম না, আমি দেখলাম বাইরে থেকে লক করা, আবার এই মোড়া থেকে দরজা বন্ধ করা, ভাবলাম আপনি বাড়িতে গেছেন, যাই হোক এলে গেলা সব দরদ করিনি। আজকে ঘরের ভিতরে বড় ভাই আছে, আমি তোমার বলতে সময় নেই, বা কালকে এরকম সময় বলছে যে তোমাদের বাসায় আসা সম্ভব না। তারপর চলে গেছি, আসলাম, আসার পরে সেদিন আবার আরেকটা ঘটনা হয়েছে কি, আমার সাইডে ঝাপটা খোলা, ওই আবার আমার খোলার সামনে দোকানের সামনে একটা ইয়ে ছিল, ধানের খোলা ছিল, ওই খোলার যে ধান ভিজায় পড়ো হাউসের সামনে দাঁড়ায় আছে, আমার ঢাকবো দেখে কথা বল, আমি তো আর কি ওর সোজা অন্য একটা লোকের দিকে তাকায় তাকায় কথা বলতেছি, ওই বাপসে যে আমি ওর দিকে তাকাই আছি।
আচ্ছা আচ্ছা,
কিন্তু আমি তাকাই আছি এদিকে, কিন্তু ওই যে আমার ইশারা দিতে আসছে, এটা আমার পিছন থেকে বড় হয়ে যাবে।
আচ্ছা,
বড় ভাই দেখে দেয়া আমার কিছু না বললে দুলা ভাই ডাকতেছে, দুলা ভাই কাপড় সেলাই করতেছে, দুলা ভাই বলতেছে দেখো বাক্কা ওই মেয়েটা আমার ডাকতেছে, ভাইয়া এরকম কথা বলো, ভাইয়ের ইশারাটা তো কিছু ওর দিকে, ওই তার জানে না আমার ভাইয়া, পায়ে থেকে জুতা খুলে দেখেছে, এরকম একটা পেস লাগছে বলার বাইরে। ভাইয়াও চিনে না যে আমি ওই মেয়েটার সাথে সম্পর্ক করি, আর ওইও কিন্তু জানে না এটা আমার বড় ভাইয়া, কিন্তু ওই তো আমারই শেয়ার দেয়া ডাকতেছে, কিন্তু ভাইয়া মনে করতেছে ভাইয়ার এরকম করতেছে, যেহেতু আমি কথা বলতেছি এদিকে একজনের সাথে দুলাভাই ডাক দিচ্ছে যে বাক্কার দেখো তো একটা পিচ্ছি মেয়ে আমার এরকম শয়তানি করতেছে, ইশারা দিয়ে দেখেছে না দুলাভাই তো হাসতেছে, দুলাভাই তো সবাই জানে সবই জানে, তা ভাইয়ার ও আবার জুতা দেখেছে, দেখানোর পরে দুলাভাই কইতেছে ভাই ও সামনের ইশারা দেয় নাই, ও কার ইশারা দিচ্ছে, ইশারা দিচ্ছে মানে ও যখন জুতাটা উঠেছে তখন কিন্তু চোখটা গেছে আমার দিকে, আমার চোখটা গেছে ওইদিকে জুতা হাতে, ইসের জন্য হাতে এটা আমি বললাম আমার তো উঠেছে, চোখ গরম করে তুই জুতা দেখে দিকে তোর খবর দুলাভাই এদিক দেখে হাসতেছে, আমি ভাবছি আমার জুতা দেখে এটার লেগে দুলাভাই হাসে, দুলাভাই তো হাসে গেলে এটা দুলাভাই জানে আমি তো জানি না, আমি তো গল্পের নামে পরে সন্ধ্যার পরে হের বাসায় গেছে, তারপরে ওর ভাবির সামনে অতি প্রথম হের গায়ে হাত তোলা, তার মানে এর আগে তিন বছরে এর হাতটা কিরকম নরম না গরম এটাও আমি দুইটা দেখিনি, প্রথম হাত তুললাম থাপ্পড় মেয়ে আমার রাগ হইলো তোর জন্য আমি সব করতেছি তুই আমার জুতা দেখে দিই, তাও আমার কান্দা দিয়ে আপনি থাপ্পড় মারলেন কি তুই আমার জুতা দেখে দিলি, আমি কিন্তু বলতাম তুমি ওই মধ্যে তুই পরের ভাবি কেছে লাদি নিয়ে দিয়েছে তারও দুইটা তোর জুতা দেখলো কোন কারণে, পরে কেন ভাবি দেখ আমি তোর জুতা দেখি নে, জুতা দেখে তোর পিছনে একটা ছেলে দাঁড়ায় আসলো ওই দেখতেছে ওদিকে তাকায় আছে, অনেকক্ষণ ইশারা দিলাম আমার দিকে তাকায় না ওই ছেলেটা, ওখান থেকে আমার আরেকজনে ডাক দেয় হিসাবে দেখাইতেছে আর কি জানি বলতেছে, আমি কোন ছেলেটা আপনার পিছনে যে দাঁড়ায় চলেছিল আমি যাকে আরো কাম হাসতো আমার দেখাও না ঠিক আছে কিন্তু রাগা মতো দেখাই ও কে তুমি আমার বড় ভাই আপনার বড় আমি সবার বড় দেবে এই ভাই ইউলি মেহের জুতা দেখছো আচ্ছা কাম হাসতো আমার তো মায়ের বেডে আসতে আসছি, আমি তার শরীর টরি করে এখান থেকে চলে এলাম, যাওয়ার পরে আমার বাড়ি থেকে সবকিছু জানাজানি জানাজানি হয়ে গেল, আমি সরাসরি বললাম জানাই দিয়ে
বাসায় সবার সঙ্গে বললেন,
হ্যাঁ আব্বু গেছিল আমাদের গ্রামের বাড়ি দাদিরে দেখতে, দাদি তখন একটু খুব অসুস্থ, ওর আবার একটা সমস্যা ছিল ওই যে আবার ওর খালার তো এর সাথে রিলেশন ছিল সেটা আমি জানতাম না, আমি বললাম তো ওর সাথে আমার তিন বছর রিলেশন থাকার পর আমি ওর কোনো সময় হাতটাও ধুইরা দেখিনি কিন্তু যখন যা চাইছে তাই দিচ্ছি, আর ওর সাথে কথা বলতাম কমসে কম দশ হাত দূরত্ব থেকে আমার বাসায়, তার মানে আব্বু এটা কাকির মুখে কথাটা শুনছে, তার মানে কাকি জেঠির বলতেছে যে মার নামে যে এখানে এরকম একটা কাজ করতেছে, যদি ওর বাপের গানে যায় আব্বু তো খুব রাগি কারণ আমার জেঠুরা পর্যন্ত আব্বুর দিকে ভয় পায়, ওর বাপের গানে যদি যায় তাহলে তো দেখা যাবো একটা পোলার মেরে লাগবো, তো জেঠি বলতেছে করার সময় পাইলি না এতদিনে কথাটা তুললি না আজকে ছোট ভাই আমার পাশে বুঝে রয়েছে তুই আজকে কথাটা তুললি, তারপর আর কি কাকি কথাটা অফ করে দেয় অফ করে দিলেও কিন্তু আব্বু কথাটা শুনিয়া ফেললে শুনিয়া ফেললে আর কি কাকির আর কিছু জিগা না জিগা আর কি আমার সাথে যে থাকতো সুহেল ও জিজ্ঞেস করবো, তো ছোট ধমক দিলে ভয় পায় সব বইলে দিব, পর সুহেল জিজ্ঞেস করে কি রে মানানে এখানে থাকে কি করে কি না করে তুই আমার কিছু কষ নাকে কু কিছু করে না কমু কি করে না বলতে হয়ে আরেক মেয়ের সাথে কথা কয় মেয়ের সবকিছু দিয়ে দেয় দোকান থেকে তুই জানোস তুই কষ না কারণ কি আজকে তোকে দু অর্ডার মারবো তুই আনে আমি এগুলো সম্বন্ধে কিছু জানি না, তো আমি শুনছি মান্নান ওই বিনা নামে মেয়ের সাথে কথা কয় ওই মেয়ের টাকা দেয় দোকান থেকে কাপড় দিয়ে দেয় জুতা দিয়ে দেয় মেয়ের বাসা কোনটা দেখা, ওই তো ভয় পায় নিয়ে গেছে আব্বু ঝায়া দেখে যে আব্বুর আমার যে মহিলা কাজ করে তারই আব্বুর তো মাথা নষ্ট, তো আর কি মেয়ের মারে যেটুক বলার তো আব্বু বলছে খুব খারাপ বাসায় কথা বলছে বইটা দোকান থেকে চলে আসছে আমি তো এই সম্বন্ধে কিছু জানি না, আমি তো দোকান নেই আব্বু আবার ওখান থেকে সুহেলের শুধু বলছে যে মান্নার এই মুহূর্তে বলবি বাসায় যাওয়ার জন্য, যাওয়ার পর তো দেখি আব্বার হাতে মোড় এক লাগি
গিয়ে দেখেন লাডি
লাডি নিয়ে আমার তো কোনো ভয় নেই, হয়তো বা দেখা যায় দাদিরে দেখে নেয় মাথা নষ্ট হয়তো মায়ের খারাপ অবস্থা দেখছে বাসার ভিতর হয়তো বা কিছু দুষ পাইছে এই লেগে লাঠি হাতে আমার ধারণ ওই লেগে যাই হ্যাঁ আব্বার পাশে খাড়াইলাম যে লাঠিটা ফালাও দেখি আমার ডাকছবি তুই দেখবি না আমি দেখবো কোন আগে আমি দেখি পরে যদি না পাই তো তুমি দেখো বিনা গেছে এখন তো দেখি মামলা হইলে আমার দিক ই নৌকালতি করবো কে আমি তো ধারণা করছি হয়তো আসামি বাড়ির কেউ আমি উকালতি করে থামাম আমারই উকিল লাগে আমি উকিল করে ফাই তখন আবার সাহস করি তা বিনা কে তুমি যখন সবকিছু জানে তা আমার জিগা লাগে তুমি যখন হ্যাঁ খবর বাড়াইছো তাহলে বিনা গেলে যাই না পরেই তো খবর বাড়াইছো আমার জিজ্ঞাসা করো কারণ কি আমি তোরে জিজ্ঞাসি তুই আমার উত্তর দে তাহলে আমিও তোমার জিজ্ঞাসি তোমার উত্তরটা তুমি দাও যাই না হই না তুমি বিনা গেলে এটা যদি জানো বিনা নামটা জানো তো বিনা গেলে এই অর্ডার তুমি জানো পরে তুই ওরে চিনোস আমি না চিনলে গ্যারের লোক ফেম করি
এইভাবে বলছিলাম
এইভাবে তারপরে আব্বু কাছে ঠিক আছে মেয়ে পছন্দ করছো বিয়া করাম এরকম মেয়ে পছন্দ করছো তো বংশের মধ্যে কারোর সাথে মানবো না আমি তো মেনে নিতাম না আমার বংশের ভিতর কমে না বিয়া কি বংশের সবাই মিললে করবো না আমি করবো সংসার করবো আমি, রাত করবো আমি, তোমার মানে আর কি, তোমার পছন্দ হইলেও করবো না হইলেও করবো, কেন পছন্দ করতে সময় তখন তোমার দিকে নাই, বিয়ার সময় তোমার দিকে।
এগুলো আপনি বলছিলেন
ডাইরেক্ট আমাকে তো হইলো, আমি যেটা পছন্দ করছি ছোট থেকে পর্যন্ত যেটা চাইছি এটা করছি, এইটাও যখন চাইছি এইটাও আমি করবো। আমার ছোট থেকে আমি খুব রাখ, যখন যেটা চাইতে আমি দেখতাম, আমার বড় ভাইয়া প্রেম করে বিয়ে করছে, এটা কেউ মাইনা নেয় না, আমি নিজের পাশে করি।
আচ্ছা
বিয়ে করে লাইছে তো কইরা লাইছে, খালাই দিলে কি লাভ, ভাই করে ছেড়ে খেলে দিলে কি ভাইয়ের বিয়ে করার লাগবো না, ভাই তোর এমনি থাকবো না, ওই ছেড়ে কি দোষ।
ওকে,
আব্বার একটা স্বপ্ন ছিল কি, যে বড় ভাইয়া প্রেম করে বিয়ে করছে, আর আমার বড় যেটা এটারও আব্বা এরকম ভাবে বিয়ে করাইছে যে বাড়ির ভিতরে কোনো অনুষ্ঠানই হয়নি, তার মানে আব্বা গেছে গ্রামের বাড়ি, মার যে আর কি বাপের বাড়ি একটা অংশী আসলো, ধান লাগাইতে খেত লাগাইতে, তো খেতের মাঝখানে বৈশা থাকতে দেখতে রোদ অনেক পানি বসা লাগছে, গেছে মামার বাড়ি আর কি, মার চাষা তো বাইরের বাড়ি পানি খাইতে, তো বাড়ির বাইরে থেকে পানি চাইছে, তা ভাবি পানি বাড়ি পানি এনে গাছে নিয়ে আই পানি খাইতে দেওয়া যায়, ভাবির দিকে পছন্দ হয়েছে, আর আগে কোনো সময় আব্বু ওই বাসায় যায় নাই বা ভাবিরও দেখে নাই, তা পছন্দ হয়েছে কোনো কথা নাই, মেয়েটা বাসার ভিতরে ঢুকছে, পরে খালি বলে দিয়েছে তোমার আব্বুরে বাইরে এনে পাঠাইছে, তখন তো আবার মোবাইল আছে, তা আব্বু ফোন করে এই শেরপুর বাড়িতে ফোন দিচ্ছে, হান্না নেয় এই মুহূর্তে সেদিন ফিরে আসতে
হবে, আপনার জন্য পছন্দ করে
হ্যাঁ আমার বড়টা,
আচ্ছা বড়টার জন্য
হ্যাঁ, তা ওর জন্য মেয়েটা পছন্দ আছে, তা ওর এক মাস আগে বড় ভাইয়া প্রেম করে বিয়ে করছে,
আচ্ছা
এই দিতে আব্বার কথা হলো যে বড়টা প্রেম করে করছে, এটাও যদি কইটা লাগে কোনো গ্যারান্টি নেই, আমি তো তখন ছোট তা আমার হিসাবে বাইরে রাখছি, কিন্তু সবার আগে প্রেমটা আমি করতেছি, বড় ভাই প্রেম করে বিয়ে করতে এই ভয়, তা মেয়ে খুব ভালো আর কি, চেহারা ছবি আমাদের বংশের সব দিক দিয়ে ভালো, তো হিসাবে পছন্দ হয়েছে, কোনো সময়ের দরকার নাই ওই মুহূর্তে গিয়ে, মেয়ের বাবা আইসে এক কথায় তোমার মেয়ে পছন্দ হয়েছে আমার ছেলে দিকে, ছেলে আমরা দেখবো না, আমার ছেলে তুই কি দেখবি, নাই সে ছেলে আমার যে তিন ছেলের মধ্যে এক ছেলের মদগা রাখা না, এটা তো ভালো বিষয় না।
কিন্তু আপনি যখন বাবার সঙ্গে এরকম করছিলেন, বাবা তখন আপনাকে লাস্ট কি বললো?
লাস্ট বলার মধ্যে মাস আমার যতই মারুক আমার কিন্তু হ্যাঁ হ্যাঁ প্রচুর মারছে, আমার প্রচুর মারছে, মানে ওই লাঠি দেওয়া তো যতক্ষণ মারা মারছে, তারপর ওই লাঠি ভেঙে গেল, খাটের যে স্ট্যান্ড মশারি টানানোর যে স্ট্যান্ড, এই স্ট্যান্ড তিনটা ভাঙছে আমার উপরে, তো আমার জিত কিন্তু একটাই, মারতেছে মার যত খুশি, কিন্তু যদি ভাই চাতে এই বিয়ে করেছে মানে, কারণ যদি কথাটা যদি তুমি আমার আড়ালে বলতো কোনো কথা আছে না, আমার আবার ছোট থেকে একটা জিত কি, আমার যদি আড়ালে কেউ জুতা দেওয়া পারে আমি আর উপরে রাখবি না, একজন মানুষের সামনে যদি কেউ তুই করে কথা বলি রাগুই তাহলে ধরেন হেসাতে লেগে যাবো নগদে, যে ঢাকা শহরে অনেক জায়গায় চাকরি করি, কিন্তু আমি এরকম ভাবে কথা বলে দেখে নগদে চাকরি ছেড়ে দিই, অনেক মালিকের কাছে আমি টাকা পাবো, কিন্তু টাকার আশা করি তোমার টাকা লাগবো না, কিন্তু মানুষের সামনে অপমান করতে আমি কাজ করি না। বলতে বলতে তোমার এক পর্যায়ে অনেক মারধর করার পর একটা আব্বু আমার বড় ভাই আমার সবাই বাসার ভিতরে ওই মুহূর্তে যে ওই ফিলিম কাকা ওই আবার কি চিল্লা চিল্লি শুনে আসছে আমাদের বাসায়, কাকার দেহ মেয়েটা খুব ভালো লাগছে, তুমি মেয়েটার দেহ যদি তোমার পছন্দ নাও হয় পরে একটা কথা বলি, ফিলিম কাকা বলতে ঠিক আছে আমি একসময় যাবো দু একদিনের ভিতরে, এর আগে তুই কার হলে কোনো কথা বলি, ঠিক আছে তা দোকানে যাই দোকানদারি করি, কাকাও আয় না যাই না কি করবে, কাকার একদিন আমি নিজে ফোন দিলাম ওই পল্লী ফোন থেকে, যে কাকা তুমি আইবা, তো এর মধ্যে আবার ওই মেয়েটার বিয়ে ঠিক করে ফেলছে অন্য জায়গায়, মেয়েটা এসে আমার চাপ দিতেছে, বিনা এসে চাপ দিতেছে ওর বিয়ে ঠিক করছে, ওর মারে যে আমার আব্বু আবার যে খুব খারাপ বাসায় বকাবো কি করছে, ওর জন্য আর কি অন্য জায়গায় বিয়ে ঠিক করছে, পরের দিনে আমার এসে চাপ দিতেছে তুমি বিয়ে করবা না কি এটা বলো, বিয়ে তো করার জন্য আমি একটাই খারাপ, তোমার গার্জেন রাজি করো, গার্জেন তো রাজি নেই তুমি জানো, কোথায় আমার কেমনে কি করবো তুমি বাবু কেমনে কি বাবু করবো, সময়ের দরকার এই মুহূর্তে তো, আর আমার ওরকম একটা পজিশন নাই যে আমি তোমার নিয়ে পলে যাবো, টাকা পয়সা আছে হাতে, হ্যাঁ তুমি কই থাকবে তুমি জায়গা ঠিক করো আমি টাকা জ্বালাকে আমি দিই, পরে কখন আমার বড় আপুর বসায় যাবো আমি তো তোমার বড় আপুর সাথে কথা বলো, আবার অল ফ্যামিলি কিন্তু সবাই জানে, তারপর ওর
বড় ফ্যামিলি তো রাজি ছিল, হ্যাঁ ওর ফ্যামিলি তো রাজি, হ্যাঁ
পর ওর বড় দুল আগে আসছে, যদি তুমি বিয়ে করতে চাও তো শুধু বেশি কিছু না একটা শুধু নাক ফুল আর ওর কাগজ করে দাও না, তো তোমার কোনো টেনশন নেই, যত তুমি যখন নিজের দোকান থেকে নিয়ে যাবা তো ওর জন্য একটা নাক ফুল শুধু তুমি বানায় নিয়ে সুজা আমার ওখানে চলে আসবো,
আচ্ছা
হাতে কিছু টাকা রেখো যাতে তোমরা কিছুদিন চলাফেরা করতে পারো, না আমার ঘরে না খাইলে কিন্তু তোমার একটা হাত খরচ আছে ওই খরচটা তোমরা জোগাই নিও, এরপর আমি টার্গেট নিলাম যে ওর দুলাভের বাসায় থাকার পর যদি মাইনে না নেয় তা আমরা অন্য কিছু করুন বা এমন একটা বাসা বুসা বাড়ানি অন্য জায়গায় যাবো এরকম একটা পরিকল্পনা নিলাম আমি নিয়ে ওর জন্য ওই সময় আর কি গয়না বানাইলাম কিছু একটা গলার চেন পায়ের নুপুর হাতের বালা সবকিছু আর কি ঝাল লাগে একটা ব্রিথিং একটা মেয়ের জন্য ওই সময় এভারেজ আমার খরচ দিল আমরা প্রায় 36,000-37,000 টাকা ওই সময় 300 টাকা বলি রূপা ওই হিসাবে আর কি খরচ কম ধরেন আর কি 35,000 টাকাই ধরেন এরপর ওই রাত্রে আসলো 9টার দিক দিয়ে 9টার দিক দিয়ে আমার দোকানের পিছনে পিছনে আবার একটা ফাঁকা জায়গা ছিল যে তিন সাইডের দোকান মাঝখানে ঢুকলে রাস্তার কোন সাইড থেকে কেউ দেখবো না তো ওই দিকে মানুষ কারণ এক সাইডের তো খেত তিন সাইডের দোকান মাঝখানে আমি তো কথা বলতে বলতে ওই এত গয়না গুলো দিলাম আর নগদ 20,000 টাকা দিলাম
ভালোভাবে
মাঝখানে 6 মাস কাটছে এইভাবে কথা খুব কম বললাম কারণ হয়তো বা আমি সমস্যার কারণে ওর সাথে কথা বলতে পারিনি ওই সমস্যার কারণে আমার সাথে কথা বলতে পারিনি এইভাবে খুব কম কম কথা হয়েছে আমি ওইদিকে যাইতেই পারিনি দোকানে বড় ভাইয়েরা থাকছে আমার দোকানে যাইতে দেন বা দোকানে থাকলে আমার পিছনে পাহাড় আছে কোন দিকে যাই না ভাই সবাই এটা ফলো করে
আচ্ছা
দোকান থেকে বের হইলে ফলো করে এরকম ভাবে চলছি
আচ্ছা
দেখা যায় তো কথা বলতাম যেদিন শহরের বাড়িতে থাকতাম সেদিন ওর সাথে কথা বলতে পারতাম কারণ আমার উপর কোনো টার্গেট নেই অন্য গ্রাম দিয়ে যাইতাম অন্য গ্রাম দিয়ে ওদের বাসায় ঢুকতাম
আচ্ছা
আমার দোকানের সামনে দিয়ে বা আমার গ্রামের বাড়ি দিয়ে যাইতাম না আসে 3 গ্রাম ঘুরে যাইতাম কিন্তু কাছে দিয়ে যাইতাম না ওই দিন আর আমার অসুবিধা হইতো না এদিক দিয়ে দেখা করতাম তাই করতে করতে পরে এদিনকে সবকিছু দিলাম এর সাথে আমার কথা হইলো কনফার্ম যে ওই সকালবেলা ঘুম থেকে উঠতে ওর বোনের বাসায় চলে যাবো আমি 4-5 দিন পরে যাব
মানে আপনাদের বিয়ের প্ল্যান করছেন
আমার বিয়ের প্ল্যান এরকম যে ওই এন থেকে পলাইতেছে সবার ধারণা হলো মান্নান নিয়ে বাড়ি মান্নান যেহেতু এই জায়গায় আছে তাহলে মেয়ে করে গেছে কেউ জানে না আমার পরিকল্পনাটা হইলে ওই আগে যাবো ওর বোনের বাসায় এরপর আমার যখন মন চাই তখন যাবো এদিকে পরিস্থিতি বুঝে পড়ে যাবো তার মানে দুষ্টটা আমার গাড়ি আইলো না এরকম ভাবে পরিকল্পনা পরের দিন সকালবেলা ঠিক 9টার সময় ওর ভাদাই মারে ভাই আর কি ভাই ওর বড় কিন্তু দুই ভাইয়ের মধ্যে ছোট তো ছোট ভাই বলে তো ছোট ভাই গেছে আমার দোকানে বিনা কই আমি কেমন করি মহল্লার কিছু পোলামান গেছে বিনা কই আছে তুই বাইর করে দিবি আমি গুটে বাইর করবো তোমার বোন কই গেছে না গেছে তুমি বলা জানো তো তখন আমার মাথার ভিতরে একটা জিনিস বাড়ি খেয়েছে যে ভিনা যেহেতু বাড়ি থেকে পলাই গেছে ওর বোনের বাড়ি কিন্তু ওর ফ্যামিলি ভাবে সবাই জানবো এটা যে আমি ওর বিয়ে করতেছি আমার তো চাপ দেওয়ার কথা না এরকম ভাবে চাপ দেওয়ার কথা না চাপ দিলে আমার বাড়িতে দিতে আমি তো তখন শুধু হাসি আমি জানি না কই গেছে আমি তো আমার ধারণা হলো তো আছে ওর বোনের বাসায় আমার যতই চাপ দেখে আমার তো কোনো সমস্যা নেই যদি কোনো সমস্যা মনে করি তাহলে ওর বোনের বাসা থেকে ওর বাইর করে নেবো দোষটা ওদের গাড়ি যাবো যেহেতু ওর বোনের বাসায় ওই এইভাবে পরিকল্পনা আমার ওর ভাই কিছু কিছু নোংরা বাসায় কথা বলছে আমার খুব খারাপ লাগছে লাগার পর আমি বলছি যে তোমার বোন যেখানে থাক 3 দিনের ভিতরে তোমার বোনের বাইর করে আনবে সেদিন বুঝবা যে কথা বলার ফল কি যেহেতু নোংরা বাসায় কথা বলছে আমার তো ওর খুব রাগ ওরা মানবে কিন্তু সেই মুহূর্তে আমি ওর বোনের বাসায় যাই যে বোনের বাসায় যাওয়ার কথা ওই বোনের বাসায় যাই জিগাইলাম ওর বোনের যে আপু বিনা আসছে কারণ ওর তো সবাই অনুমতি দেওয়া আমার বিয়ে করার জন্য
ঠিক আছে আমরা এখান থেকে ফিরে আসি মাত্র 4 মিনিটের বিরতির পরে প্রিয় শ্রোতা আপনারা মান্নানকে শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920-তে আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে মান্নানকে যদি আপনারা দেখতে চান চলে আসবেন আমাদের ফেসবুক পেজে www.facebook.com/kibriya.rj পেজটি আছে আরজে কিবরিয়া নামে অ্যান্ড প্লিজ লাইক দিস পেজ এছাড়াও আপনারা আসতে পারেন এবিসি রেডিওর ফ্যান পেজটিতেও যেটি বাংলাদেশের রেডিও এরিনার এই মুহূর্তে সবচাইতে পপুলার পেজ আরেকটি বিষয় বলে নেই, যারা ফোন করবেন আমাদেরকে প্লিজ নিজের ফোন নাম্বারটি দিতে ভুল করবেন না। ফোন করার পরে প্রথমে আপনার নাম এবং তারপর যে নাম্বারে আপনার সঙ্গে আমরা যোগাযোগ করব সেই সেল নাম্বারটি স্পষ্ট করে নিজ মুখে উচ্চারণ করে বলবেন, ঠিক আছে? আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09613892892। আর একবার বলি 09613892892। ফিরে আসছি ঠিক চার মিনিট পর।
ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920 ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার। ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920 ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার।
আরো একবার স্বাগত, চার মিনিট পর আপনারা শোনা শুরু করেছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920। আর জি কিবরিয়ার সাথে আমাদের সাথে আজকে রয়েছে মান্নান। মান্নানকে দেখতে ফেসবুকে চলে আসবেন। যারা মান্নানের মতো জীবনের গল্প বলতে চান আমাদেরকে ফোন করবেন, ফোন নাম্বারটি 09613892892। আরো একবার বলছি 09613892892। মান্নান আমরা যেখানটায় ছিলাম তারপর
আমার উপর খুব চাপ ছিল, 15 দিন আমার উপর এরকম ভাবে জ্বর দিতেছে বলার বাইরে। আমার বাসা থেকেও আমার উপর খুব চাপ, তুই মেয়েটার কুই রাখছিস বল, ওদের বাড়ি থেকেও এক চাপ, আমার বোন কোথায় ও বলে আমার মা মেয়ে কোথায় ও বলে আমার বাস্তি কোথায় বল, না আমার নামে কেস করবো হ্যান করবো অনেক কিছু। পর এক পর্যায়ে আর কি আমার চেয়ারম্যান যেটু ওই আমার ডেকে নিল, তুই আসলে সত্যি কি ওরা সরাইছিস কিনা এটা তো। আমি পরে তা করে বললাম যে যেটু আমি যে ওরা সরাইছি ঠিক আছে, কিন্তু আমি ওইভাবে সরাই নি। তো ওর সাথে আগের দিন রাত্রে কথা হয়েছে যে ওই ওর বড় বোনের বাসায় যাবো, কয়েকদিন ওই জায়গায় থাকবো, ওর বিয়ের চাপ যদি কমে তো এখানে ফিরে আসবো, আর যদি না কমে, যদি বিয়ের চাপ অতিরিক্ত দেয় তাই এখান থেকে ওখানে যাবো, যাই ওরা বিয়ে করে বলবো, কিন্তু ওই ওর বোনের বাসায় থাকবো। আমি কিন্তু নিজে নিয়ে যাইনি ওরে, কিন্তু হঠাৎ করে সকালবেলায় আবার এরকম চাপ আসছে তাই ওরা সরাই ফেলছি। এই সম্বন্ধে কিন্তু আমি কিছু জানি না, আমার ওর সাথে যতটুকু কথা ততটুকু বলছি, কিন্তু প্লাস ওর যে টাকা দিছি বা গয়না দিছি এই সম্বন্ধে জেঠুরে কিছু বলিনি। জেঠুর সাথে বলছি ওর সাথে আমার কথা হচ্ছে ওর এখানে বিয়ের চাপ, ওই ওর বোনের বাসায় যাবো। আবার ওর দুলাবের সাথে আমি আলাপ করছি, পরে আবার যে আলাপ করার পরে যেহেতু আবার খবর দুলাবের আনছে, ওর দুলাবের আনলে ওর দুলাবের একই কথা বলছে, ঠিক আছে মান্নান আমার বলছে এটুকু যে দুলাবের যদি চাপ দিতেছে ওর বাড়ি থেকে তো এখন বিয়ে দিব না আমার গার্জিয়ান ছাড়া, আর আমার গার্জিয়ান ওর বিয়ে করাবো না, যদি একটু সুযোগ দেন তো আপনার বাসায় থাকুক, ওর বিয়েটা ক্যান্সেল হোক, আমি একটা সমাধান করি এদিকে। তো ওই সময় আমি বলছিলাম ঠিক আছে ওই যদি যায় আমি আমার শালিরে তো অবশ্যই দেখবো, তো ওর এত জায়গা দিব না বিয়ে ছাড়া।
আচ্ছা
ওই হিসাবে ওই বলছে আমার শালিরে পাঠিয়ে দিবো এদিকে ঠান্ডা করার জন্য, ঠিক আছে আমার শালির যাবো। এর মধ্যে মেয়ে নাই আমার ওখানে, যায় নাই, যদি আমার ওখানে যাইতো তাহলে তো বুঝতাম, যেহেতু আমার ওখানে যায় নাই এদিকে তো সন্দেহমূলকভাবে সবাই ধরছে। তা আমার বলতেই পারি যে যেহেতু ওর সাথে রিলেশন মেয়ে বাড়িতে নাই তাহলে ওই সরাইছে এই কথাটা সবাই। এরপর 15 দিন পর হঠাৎ করিয়া কেউ কিছু বলেন আমার, মানে ওরা কিন্তু খবরটা ঠিক পাই গেছে কিনা কই আমি না পাই, কিন্তু জিনিসটা গোপন। একদিন 15 দিন পরে আমি জিনিসটা হঠাৎ যখন ছিটকালো তখন আমি মনে মনে ভাবি কারণ কি, এখন তো আমাকে কিছু করো না, আমার আত্মীয় স্বজন বাড়ি বাড়ি আমি নিজে যাই না, আমার বন্ধু বান্ধব দিয়ে তার দূরে থেকে আমার বন্ধু বান্ধব একজন সাথে নিয়ে যাই, দূর থেকে দেখাই যে ওরা তো সবাই চিনে আমার বন্ধুরা, শহরে যে বন্ধুরা আছে ওরা সবাই চিনে, সবাই দেখছে ওরে, কোনো ভাবে খুঁজে পাই না। তখন আমার ধীরে ধীরে কিন্তু আমি আমার নিজের প্রতি খুবই দুর্বল, মাথা ঠিক থাকে না, তখন বন্ধু বান্ধবের সাথে দেখা যায় দিচ্ছে একটা সিগারেট খাই, সিগারেট খেতে খেতে তো দেখা যায় প্রকাশ্যে সিগারেট খাওয়া শুরু করলাম। এরকম এক পরিস্থিতি সারা রাত শুধু বসে বসে সিগারেটই খাই, এক চিন্তা।
তখন তো ওর ফ্যামিলি আর আপনাকে চাপ দিচ্ছে না?
চাপ দিচ্ছে না, কিন্তু তখন আমার ভিতর থেকে নিজের একটা চাপ।
একটু বলে রাখি প্রিয় শ্রোতা, সবাই সন্দেহ করছে যে ও কই গেল, এবং ওর যে প্ল্যান ছিল সেই অনুসারে মেয়েটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এবং একই সাথে ওর ফ্যামিলি চাপাচাপিও কমিয়ে দিয়েছে, মেয়েটাকে তখনও ও খুঁজে পায়নি, যোগাযোগও নেই, এক ধরনের সন্দেহ তৈরি হচ্ছে আসলে মেয়েটা কোথায় গেল। যাই হোক, তারপর
আমি আর কি একটা চিন্তা করলাম কি যে অভাব মানুষের স্বভাব নষ্ট করে, এটা আমি জানি, কিসের জন্য অভাবটা একদিন আমার ছিল, হয়তো বা যদি ওই টাকার লোভে এতগুলা টাকা কোনো সময় একসাথে দেখে নাই, 20,000 টাকা একসাথে কোনো সময় ওরা দেখে নাই,
এতগুলা
গয়নাও কোনো সময় একসাথে চোখে দেখে নাই, কারণ ওরা তো দেখা যায় সাধারণত নাক ফুলটা কিন্তু খুব হিমশিম খায়, তার মানে ওই যে আর কি আমার আমাদের প্ল্যান করার আগে যে ওর একটা নাকে ডাউল দিছিলাম, আমরা যে বিয়ে করবো এরকম প্ল্যান করলাম, এর আগে ডাউলটা দিছিলাম সেটা তো আমার থেকে। তার মানে ও তো এত কিছু চোখেও দেয়নি, তো চিন্তা করলাম যেহেতু এতদিন আমার খুব চাপ দিল, এখন আমার চাপ দিতেছে না। তার মানে ওর ভাইয়ের দেখলে আমি কিন্তু ইচ্ছাকৃত ভাবে এড়াই চলার জন্য চেষ্টা করেছি যে দূর দিয়ে দাম যেটা আমার নাতে দেখলে দু একটা কথা বলবো, আমার রাগ উঠবো, কাজ দিয়ে গেল আমার কিছু করে না অন্য দেখতে আছে। তার মানে এরকম ভাব করে আমার দেখিনি, এরকম করে কিছু কো না, আমি একটা টেনশনে রাখলাম যে হয়তো বা ওরা সরাই রাখছে আমার এই চাপটা দিল, যে তো আমি ওদের কিছু না বলতে পারি, এলাকায় জানাজানি করলো যে আমি বিনারে সরাইছি, আমি হয়তো বা হয়তো এরকম কোন জায়গায় রাখবো যখন আত্মীয় স্বজনের ভিতরে কাছে না হোক দূরে, তখন আমার টার্গেট দূরে আত্মীয় স্বজন যারা আছে এগুলো খোঁজ করা। তো প্রায় এক বছর কিন্তু ওরা আমি খুঁজছি, কিন্তু কোনো সময় পাইনি। তখন তো যতই ওরা খোঁজাখুঁজি করি তখন কিন্তু মাথায় টেনশন থাকে, ঠিক মতো খাওয়া দাওয়া করি না, টেনশনের মধ্যে যখন বন্ধুরা দেখে সিগারেট খায় আমিও দু একটা সিগারেট খাই, এইভাবে খাইতে খাইতে সিগারেট খাওয়াটা খুব ই হয়ে গেল, আমার বেশি হয়ে গেল, সারা রাত বসে বসে সিগারেট খাই আর টেনশন করি, খুব ঘুমাই কম, 2 ঘন্টা 3 ঘন্টা এরকম, অনেক সময় ঘুমায়ও না, সারাদিন খালি খোঁজাখুঁজি, রোদে ঘুরা, খাওয়া দাওয়া, ভাত প্রেম করতে করতে যখন না পাইলাম এক বছর, এর মধ্যে রাগ করে বন্ধু বান্ধব সব চলতে চলতে খেলাম ঘুমের ঘুড়ি,
মানে এক বছর ধরে খুঁজেই যাচ্ছেন।
হ্যাঁ, এরপরে ওর এক বছর পর একবার ইন টোটালি খোঁজা বন্ধ, যে বিনা নামে কারো আমি চিনি না, এরকম ভাবে চলা শুরু করলাম কি সারাদিন কোনো কাজ নাই, কাম নাই, কোনো জায়গায় যাই না, ডাক্তারের দোকান অনেকগুলো পরিচিত, যাই এই দোকান থেকে 2টা বই ঘুমের বই নিই, ওই দোকান থেকে 5টা নিই, এভাবে নিই। আবার অনেক শহরে অনেক বন্ধু বান্ধব আছে যারা ড্রাগ করে, হয়তো ধরেন যে কোনো ডাক্তারের কাছে যায় হেরা বড়ি একবারে 20-25টা যা চায় তাই পায়, ওদের মাধ্যমে ঘুমের বই সংগ্রহ করি। তারপরে কিভাবে ডাকি খায়, ডাকি শুনছেন কিনা কোনোদিন জানি না, আমাদের সিস্টেমটা লোকই আপনার ঘুমের বড়ি প্রায় 30-35টা বড়ি, তারপর আপনার ওই ফেনাগোল সিরাপ, এর মধ্যে বড়িগুলা, তারপরে আপনার ওই ইয়ার ভিটামিন ক্যাপসুল, তারপরে আপনার শীত বড়ি যেগুলো এগুলো সব এর ভিতরে ডাইলা ঝাঁকায় ঝাঁকায় হেরা ওটার খায়, এটা ওগুলো ঠিক ঝাঁকি, এগুলা খায় বলতে এরকম ভাবে ঘুম হয় যে ওই মানুষটা যদি আপনার মায়েরাও ফেললেন আমি বলতে পারবো। আমি বাজে
নিশানে
উঠতে বলতে আমার ব্যবসা আমি যতটুকু বুঝি, বড় দুই ভাইয়ার কিন্তু ততটুকু বুঝে না, দেখা যায় তো আমার যে জুতার দাম আমার কিনা আছে 150 টাকা, তো 100 টাকা বিক্রি করে দিচ্ছে, আবার দেখা যায় যে 20 টাকা জুতার স্যান্ডেল কিনা আসছে আমার, ওটা 25-30 টাকা বেসলে চলে, ভাইয়া দাম শেষে 50 টাকা, কাস্টমার নেন ওটা হয়ে দেবে। নিচের দিকে নামার একটা শুরু হয়েছে, এর পর্যন্ত নামতে আসছি, নিশা করা শুরু করলাম, নিশা করা শুরু করার পরে তো আমি কারোর মানি না, আব্বু বকাবকি করে আমি উল্টা আব্বুরে বকাবকি করি, যদি তুমি মাইনা নিতা তাহলে আজকে এতটুকু হইতো না, তুমি মাইনা নাও না, তুমি চিন্তা করছো তুমি বড় লোক, তুমি এই চিন্তাটা এক সময় করো নাই যে তুমি কিন্তু কালকে ভাত পাইছো না, তোমার বাপের কি আসলে সেটা দেখা দরকার নেই, কিন্তু তুমি কিন্তু কালকে খুব কষ্ট করে আইছো, তুমি কিন্তু ওই মহিলার মতো ধানের খোলায় কাজ করছো। তুমি তখন আমার রাগ দেখে আব্বু চুপ করে থাকতো, এখন ওর ভিতরে খুব কষ্ট আছে ওই কথা বলুক, আবার কিন্তু আমি পোলা পান সবাই আমি খুব আদর করতাম, শুধুমাত্র আব্বুরই দেখতে পারতাম না। এইভাবে চলতে চলতে হঠাৎ করে একদিন আব্বু নিজে আর কি আমার জন্য বিয়ে ঠিক করে, আব্বু একাই মেয়েটার দিকে আছে শহরের ভিতরে, ওরা 5 ভাইয়ের এক বোন, এদিক দিয়ে কিন্তু বিনার কোনো খোঁজ নাই আমার
কাছে।
তখন আবার আমি ওদের সারা রাত বড়ি টুড়ি খেয়ে বাসায় পড়ে থাকি, বা অনেক সময় দেখা যায় এরকম দিন গেছে ভাই আমি রাস্তার ভিতরে পড়ে ছিলাম, যে এক সিনেমার হলে ছাদে বসিয়া, বা হসপিটালে ছাদে বসিয়া, সে সদর হাসপাতালে ছাদে বসিয়া, বা সিনেমা হলে ছাদে বসিয়া এই জাকি বানায় খেয়েছি, হাইটে যাইতে যাইতে অনেক সময় যে কখন আমি নিজের জ্ঞানে হারাই ফেলছি, রাস্তায় পড়ে আছি, বা ড্রেনের ভিতরে পড়ে আছি, আমার ড্রেনের ভিতরে পড়ে থাকা হিস্টোরি আছে, ড্রেনের ভিতরে পড়ে আছি, অনেক সময় দেখা গেছে যে এরকম হিস্টোরি যে একজনের বাসার গেটের ভিতরে যায় লাগছে যাচ্ছি
নিজের বাড়ি মনে করে,
হ্যাঁ কেউ খুলতেছে না, এই বাসা থেকে লোকজন বাইরে যেটা চিনে সেটা তো দুইরা মুইরা বাসায় খবর দেয়, বাসা থেকে জানে, আর অনেক বাসা থেকে মায়ের রেখেছি শুরু করে, তার মানে আমি কিন্তু অ্যাকচুয়ালি আমার নিজের বাসা মনে করি গেটের ভিতরে লাগছে লাঠি দিই,
বুঝতে পেরেছি, হ্যাঁ
কিন্তু ওরা যে আমার মা রে তাও কিন্তু আমি বলতে পারি না। আবার পরে যখন আর কি সুস্থ হই, আমার বাসা থেকে খবর যায়, তখন ওরা যায় আনে সুস্থ হই, তখন আবার ওরাই বলে যে এরকম করিল না, এদিন তো এরকম হয়েছে, কিন্তু আমি কিন্তু ওরা কিছু জানি না, পরে শুধু লোকমুখে শুনি এরকম ভাবে চললো অনেকদিন। চলার পরে আব্বা এগুলা দেখে আর কি আমার বিয়ে ঠিক করে, তো বিয়ে করে দিলে অবশ্যই পাগলামিটা থামবো, এরকম দারুণ নিয়ে বিয়ে ঠিক করে ঠিক করে। মানে তখন আর কি হঠাৎ করে দোকানে বসে উঠে আব্বু দুইটা লোক নিয়ে দোকানে গেল, যাওয়ার পরে করা দেখলো আমারে লোক দুইটা দেখে আমারে, একজন আর কি মোটা করে লোকটা আর কি আমার জিজ্ঞেস করতো, আমি তো চিনি না দুইজন থেকে একজন, একজন হ্যাংলা করে একজন মোটা করে। তো মোটা করে লোকটা জিজ্ঞেস করলো তোমার নাম, আমি আমার নাম বললাম যে আমার নাম মানন। তবে বললো তুমি লেখাপড়া করছো কোন প্রথম, আমি ক্লাস থ্রি পড়লাম। পকেট থেকে মোবাইল বের করে দিল, আপনার যে 1110 মডেলের মোবাইলটা নতুন নামছে বাইর করে দিল, আমার ডায়াল করে একটা নাম্বার আছে লাস্টে পৌঁছে সেই নাম্বারটা বাইর করে দেবো। আমি এরকম ভাবে বললো কথাটা যে ওই নাম্বারটা বাইর করতে পারে না, আমি আমার নাম্বারটা ডায়াল করে থেকে বাইর করলাম, বাইর করে রেখে করে দিলাম। ফোন টোন দিল না, দেখে এরা পকেট রেখে দিল। দেখে দেওয়ার পরে তারপর বললো বাইর ফেললে তো মোটামুটি ভালোই দেখি চেহারা, তো তুমি কি এমনি কি করো, এই দোকান ছাড়া কোনো কাজ আছে তোমার, জানা আছে? কাজ তো জানা আছে অনেক, কিন্তু আমি তো করি একটা, আমি তো কথা সবার সাথে একটু তেরা ভাবে বলি তখন থেকে। মানে এই বিনা চলে যাওয়ার পর থেকে ওরা খোঁজা খুঁজি করার পর যখন না পাই তখন থেকে আমার মাথাটি অন্য চায়, আমি সবার সাথে একটু তেরা ভাবে কথা বলি, আমার যেটা ভালো লাগলো এটা সঠিক উত্তর, আর যেটা ভালো না লাগলো সেটা অন্য উত্তর। কারণ আপনি দেখতেছেন আমি এই ব্যবসা করি, আমি পরবর্তীতে কি করি কি জানি এটা তো আপনার জানার দরকার নেই, আপনি কি আর দেখবেন সেই কাম কি করবার জন্য আমি কোনো দিন নাও তো পারি, আমার এরকম কারণ আমি কাম তো জানো অনেক কিছু কিন্তু করি তো একটি পরে কিছু গুলো না গেল গান। আব্বু বললো যাবে আমি যাই, আমরা যাই তো পরে আপনি এক সময় আসেন কথা হবো। সেদিন আবার আব্বু চলে গেছে ওদের সাথে সাথে চলে যাওয়ার পরে, তারপর দিন সকালবেলা আমার বলতেছে যে আমার নাম একটা বিয়ের দাওয়াত আছে চল,
বিয়ের দাওয়াত আছে চল, মেয়েটাকে তো দেখেননি আপনি?
আমার আমি না খালি আমার ফ্যামিলি বা আমার বংশের ভিতরে কেউ দেখেন, একমাত্র আব্বু ছাড়া, শুধু আব্বু একা যায় দেখে আসছে, দেখে আসতে আবার ওই মহল্লায়, কিন্তু যে মহল্লায় ওই মেয়েটার বাড়ি ওই মহল্লায় কিন্তু আমার প্রতিদিনই যাতায়াত, কারণ শহরে মানে শেরপুরের এই মোড় হলো আমাদের বাড়ি ডাকুলাটি, মেয়েটার বাড়ি হলো আপনার চাপাতুলি কসাইপট্টি, মাঝখানে নয়নী বাজার, ওদিকে প্রায় বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে যাই, কারণ ওই জায়গায় একটা বড় কবরস্থান আছে ওদিকে যাওয়া পড়ে, ওদিকে বসার আড্ডায় ভালো জায়গা, আমাদের নিশা করার জন্য ভালো জায়গা ওইটা, ওই জায়গায় প্রতিদিন যাই, কিন্তু আমি যে নিশা করি এটা কেউ জানে না, আর ওরা কোনো সময় আমার দেখে না এরকম ভাবে যাতায়াত করি, আমি তো যাই সন্ধ্যার পর বেশিরভাগ, তো দেখার কোনো কথাই না। পরের দিন আমি কখন যাব সন্ধ্যার দিকে, সন্ধ্যার দিকে বিয়ের দাওয়াত খায়, বিয়ের দাওয়াত খাবো দুপুরে, তো সন্ধ্যার দিকে গেলে আমরা তো যেমন বরযাত্রী, তোমরা আমরা সন্ধ্যার দিকে এখান থেকে ওই বাসায় যাবো, ওই বাসাতে রাত্রি 10টার দিকে আমরা যাবো, রাত্রি 10টার দিকে কই না শহরের ভিতরে বাড়ি, তো দিনের বেলা তো আর বিয়ে হয় না। আমি তো বিয়া জীবনে করিও নাই ভাই, তো কেউ বুঝবো কেন দিনে না রাইতে, কারণ অনুষ্ঠানেও যাই না,
মানুষের বিয়েতে আপনি দাওয়াত খেতে যাচ্ছেন।
হ্যাঁ, যাওয়ার পরে আবার যে বাড়িতে যাবো তার পাশে হলো আমার একটি বড় চাচা, তো ভাই বড় ভাই আর কি ওর দুস্থের বাড়ি, কারণ যে বাড়িতে আমার নিয়ে যাব তার পাশের বাড়ি, আমার নিয়ে প্রথম দুঃখে এই বাড়ি, আমি কি ওই ভাইয়ের নাম বেলাল ভাই, আমি কি বেলাল ভাইয়ের কার বিয়া, বেলাল ভাইয়ের কোনো ষোলো ভাই নাই কোনো ষোলো বোন নাই, আর যা আছে তো সব বিয়ে হয়ে গেছে, আর ওর মেয়ের বিয়ের বয়স এখনো হয় নাই, আমি কার বিয়া, তো না তোর বেলাল ভাই সঙ্গে যাবো, তো এলে আগে দিহি বেলাল রেডি হয়েছে কিনা। তার মানে বেলাল ভাইয়ের পাশে যাওয়ার পরে 10 মিনিটের ভিতরে আমার বড় আপু বড় দুলাভাই, তারপর যে দুলাভাই আমার দোকানে থাকতো ওই দুলাভাই, আর আমার বড় যে হান্নান ভাই, এই ভাই এরা খুব ফিটফাট, কিন্তু আমার গায়ে নর্মাল কাপড়। হঠাৎ করে যাই দেখলাম বড় ভাইয়ের হাতে আর কি যে বিয়ের টুপি মালা, আর দুলাভাইয়ের হাতে পাঞ্জাবি, আমার বললো খুব বড় কি এরকম পাগল হয়েছে আমার, মেয়েগুলো ফোন গেল কত আর বিয়ে, আমি কি এর বিয়ে, তার মানে যে বাড়ি আর কি আমি যে বাড়ি বিয়ে করতে যাইছি ওই বাড়িতে, কিন্তু যে বিয়ের গেটটা আমি যে বাসায় ঢুকছি এখানটাকে দেখালে আমার বুঝাইছে ওই বাড়ি বিয়ে, হ্যাঁ এখান থেকে বাইরে সাথে করে নিয়ে যাবো, এই বলে কিন্তু আমার এই বাড়িতে ঢুকাইছে,
ঢুকানোর পরে বলছে যে আপনি,
তার মানে ওদেরকে বুঝতে দিল না যে আমি বাইরে থেকে আমার না বইলে না হয়েছি, ওদেরকে বুঝাবো কি আমি এখান থেকে রেডি করি আর কি, আমার এরকম ভাবে নিবো এখান থেকে রিক্সা উঠে নিয়ে যাবো, যে আমি বাড়ি থেকে রেডি হয়ে বাইরে এইভাবে, আমি কিন্তু তখন এত কিছু বুঝি না। আমি পরে বললাম যে বিয়া মেয়ে দেখলাম না এটা কি ধরনের বিয়ে,
সেটাই তো, মানে আমি যেটা বুঝতে পেরেছি যে আপনি যে পরিমাণ ড্রাগ নিতেন বা যে রকম পাগলামো করতেন সবার ধারণা হয়েছে আপনাকে একটা বিয়ে দিয়ে দিলে আপনি ঠিক হয়ে যাবেন,
এরকম সবার ধারণা আর কি। পরবর্তীতে আমি বিয়ে কোনো ভাবেই করবো না, আর এরকম ভাবে ওই মুহূর্তে আব্বা মা সবাই চাপ দেওয়া শুরু করলো যে আমি যদি বিয়ে না করি তাহলে হয়তো আব্বা মরবো না আম্মা মরবো, বাসার ভিতরে যে কোনো একটা অ্যাক্সিডেন্ট হইব, এরকম ভাবে এক একজন কমেন্ট করতেছে, তারপরে বললাম ঠিক আছে বিয়ে করবো, ঠিক আছে আমার আপত্তি নেই, কিন্তু যদি মেয়ে আমার চয়েস হইলো তো ভালো, আর যদি চয়েস না হইলো তাহলে কিন্তু তুম করবো তুম গরি ফাল দেখবো। আব্বা কইতেছে এই মেয়ে চয়েস হইব না, তুই মুখ দিয়ে একবার করবি, লগর লগে যত পেয়া লাগুক এটার তারাই আবার আরেকটা আন,
ওরে বাবা,
কিন্তু এটা বিয়ে করো লাগবো যাও করতেছি। আমার কথা হইলো যে পর্যন্ত বিয়ে না করবো এই পর্যন্ত চ্যানটা শোরুম দিতাম, বিয়ে করে আগে বাড়ি পর্যন্ত নিয়ে আনি, এরপরে এটা পরে
ওকে ওকে
আমারটা একটু দিলে দিন।
আপনাকে যেভাবে বিয়ে দিচ্ছে, মানে এটা কি যারা বিয়ে দিবে তারা কি জানতো?
না,
তারাও জানতো না, আপনার ব্যাকগ্রাউন্ড কিছুই জানতো না?
না, আমার ব্যাকগ্রাউন্ড কিছু, আমার ছেলে কম বয়স একদমই, ছোট একটা ছেলে, মেয়ে তো তো ছোট, তা ওদের টার্গেট হলো যে
সহজ সবকিছু,
ছেলে এত ছোট বয়সে ব্যবসা করতেছে, তোমার সব দিক দিয়ে ভালো, তোমার শহরের দিক দিয়ে তো যতটুকু যাচাই বিচার করছে সবাই তো ভালো রেকর্ড করছে, আর ওরা সবাই জানে যে আমি ছোট থেকে বড় হয়েছি এই এলাকায়, তোমার ডাকুলাটিতে, আমার গ্রামের যে ইতিহাস এটা তো ডাকুলাটি প্রায় অনেক লোকেই জানে না, খুব তোমার কাছাকাছি দৃশ্য এটা বাড়ির মানুষ জানে। আর যখন একটা বিয়ে শাদীর ব্যাপারে কেউ তদন্ত করতে যায় তখন পাশের বাড়ি কেউ জিজ্ঞাসা করে না, কয়েকটু দূরে, যে দূরের মানুষ সত্য কথাটা বলবো, পাশের বাড়ির মানুষটা সত্য কথা বলবো না, যদি দোষ থাকে সেটার এড়াই চলবো, এই কারণে একটু দূরে, এবং দূরের মানুষ তো আমার সম্বন্ধে জানে না, ভালোটাই জানে।
বলুন তারপর
এইভাবে যাচাই বিচার করছে, আমি জানি না। তারপরে যাইলাম, যাওয়ার পরে তুমি সেদিন আর কি, আমি তো মেয়ে
চেয়ে
পলানোর মতো আমি কোনো সুযোগ দেখতে গেছি না, আমি এর আগেও যদি আমি কোনো দিকে পলানোর সুযোগ পাই, আমি যদি প্রস্তাব করতে যাইতেছি আমার সাথে দুই তিন
জন,
ওরা এরকম ভাবে নিতেছে আমার, যে ওরা বুঝতেছে যে আমি লজ্জা পাইতেছি কারো সামনে উঠতেছি না, ওরা আমার গাক দিতেছে, কিন্তু আমি বুঝতেছি যে আমি পলাইতেছি তো সেদিকে ওরা আমার গাক দিতেছে।
ওকে,
এইভাবে প্রায় রোজার মাস আর কি, 22 রোজার মধ্যে দিয়েছে, 2006-22 রোজার ভিতরে, রাত্রে প্রায় সেহেরি খাওয়ার টাইম, আমাদের কাবিন শেষ, কাবিন শেষ, তারপরে কাবিন তো হয়েছে ওই ওর চাচার ঘরে, আমি ওদের ঘরে, দুইজন দুই জায়গায় কাবিন হয়েছে, কাবিন হওয়ার পরে কিন্তু ভাই নামাজ পড়ে দুইজন একসাথে করে আয়না দিয়ে মুখ দেখে, আয়না দিয়ে মুখ দেখাইছে, আমি ওর মুখটা ঠিক ক্লিয়ার দেখিনি, ওর দিকে তাকাই আয়নার দিকে,
কেন
আমার তো মনে হয় আমার তো ওই মেয়ের কোনো আর কি, আমার লাইফে আনার কোনো ইচ্ছেই নেই আমার, এরকম একটা টার্গেট, আমি ওদের ঠিক কোনো মুখ দেখি না, নামাজ পড়াইছে, তারপর নামাজে ওই ওর পাশে থেকে ওর মামা তো ভাই সুরা বিলিয়ে দিতেছে, আমি মনে মনে সুরা বলতেছি নামাজ পড়তেছি, ইয়ের সুরা বল মামা চোখ দিয়ে অটোমেটিক পানি পড়তেছে, কার এখানে আসার কথা আর আমার পাশে কে আসছে এরকম দারুণ নিয়ে, মানে
তখনও আপনি জানেন না বিনা কোথায়?
না, বিনার তার মানে তখন বিনারে খোঁজ করা বাদ দিছে নি, আমি নিজেই ড্রাগ করে আরেকজন মায়ের খেতেছে আমি নিজেই জানি না, এরকম ভাবে আব্বু আর কি গোলা দিকে পরে বিয়ে ঠিক করে দিল, ঠিক করার পরে যখন আর কি রিস্কায় উঠে দিল, আমরা ছেড়ে খাওয়ার পরে সকাল হয় হয় সারাটা রাস্তায় কিন্তু শহরে ভালো, আমাদের যে বাড়ির রাস্তাটা একটু খারাপ, খারাপ বলতে কি ভাঙ্গা, এত ভাঙ্গা ইট ফলাইছে আর কি, নতুন রাস্তা কাজ চলতেছে তো ইট ফলাইছে, আপলা ইট গুলো ফলাইছে, এখনো ডলা দিয়ে যে সমান করে সমানটা করে নি, আর নতুন বউ তার রিক্সা থেকে নামে একটু হাঁটায় নেওয়া সম্ভব না, সবাই হাইটতে চলে গেছে, তা রিক্সাওয়ালা বলে গেছে আমার রিক্সা কিন্তু আবার শাড়ি কাপড় দিয়ে ঢাইকা দেয়, আমি তো ওর মুখটা দেখি না, মুখটা কিন্তু লম্বা একটা ঘুমটা দেওয়া, যেহেতু পাশে বসে আসছে, একবার খেল করলাম যখন একটা ইটের মধ্যে আর কি ধাক্কা খেলো ওই পইরা যাইতে ধরলো, আমি আবার পিছন দিয়ে হাত দিয়ে ওর অন্য একটা হাতে ধরছি যত না পড়ে, এই ধরার কারণে ওই এক হাত দিয়ে আমার হাতের মধ্যে একটা চিমকি দিল ধরলাম কেল দিয়ে, আমার তো প্লেস আমি এমনিতে তোরা একবার হইতেছি না, তোর পইরা যাবি দিকে আমি তোর ধরলাম, তুই আমার হাতে চিমকি দিলি, থাক তোর মন মতো রিস খেললাম খারাপ, আমি রিক্সা তুমি টানবার ভাই তো শুনে বুঝছি আমি ধাক্কা দিয়ে তুমি টানলো, আমার তো মহল্লা আমার তো লজ্জা নেই, আমি হেরে বুঝাইতেছি হ্যাঁ কষ্টটা আমার কষ্ট লাগতেছে, আমার কষ্টটা হইতাম তোর কাছে নাম্বার চাইতেছি, এবার নেমে পড়ার পরে ঘরে ঢুকলাম, ঢুকার পরে বড় ভাবি সামনে দাঁড়া যা হয়েছে হয়েছে সবকিছু বিলে যায় আর নতুন করে জীবনটা সাজাবো, জীবন থাকলে তো সাজানো, মেয়েদের কিছু বুঝবার দিও না কারণ ওরা কিছু জানে না, আমি তো তোরা না জানে বিয়ে করে লিখে, আমার খালার তো বড়টা বড় ভাবি যে আমরা বিয়ের আগে থেকে আর কি তুইটাই করে ডাকি, দাদিদের বিয়ে হওয়ার আগে থেকে আমরা পিতাই করে রাখি, বললাম যাতে বিয়ে করাই লিখে।
এই প্রশ্নের উত্তর কি ছিল? ছোট্ট একটা বিরতির পর ফিরে এসে আমরা সেটা জানবো। পাঁচ মিনিটের ব্রেক প্রিয় শ্রোতা, পাঁচ মিনিট পরে আমরা আবারও ফিরছি ক্লোজ আপ প্রেজেন্স অ্যালুইড 920 তে। কোথাকার গল্প কোথায় গিয়ে দাঁড়িয়েছে সেটাই এখন দেখার বিষয়, এবং শেষ পার্টটি আরো আরো বেশি কি বলা যেতে পারে অবাক করবে আমাদেরকে। আমরা ফিরে আসছি পাঁচ মিনিট পর। আর ফেসবুকে যারা কানেক্ট হয়েছেন, বিভিন্ন রকমের মন্তব্য করছেন, তাদেরকে ধন্যবাদ। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibriya.rj।
Close Up presents Hello 8920. Close Up. The closer, the better.
পাঁচ মিনিট পর একেবারে শেষ ভাগে আমরা ফিরেছি। যারা তখন আমাদের সঙ্গে ছিলেন তাদেরকে ধন্যবাদ, এবং যারা শেষ পর্যন্ত থাকবেন তাদেরকে আরো একবার ধন্যবাদ জানাতে চাই স্পেশালি। আজকে মান্নানের জীবনের গল্প আমরা এখানে শুনছি, ওকে দেখার জন্য অনেকেই ফেসবুকে এসছেন। ফেসবুকের ঠিকানাটা www.facebook.com/kibriya.rj, পেজটি আছে আরজে কিবরিয়া নামে। আর যারা বিসি রেডিও ফ্যান পেজে আসতে চান তারা ওখানেও আসতে পারেন, ওখানে আসলে এই পেজটির লিঙ্ক আপনারা পেয়ে যাবেন। এবং একই সাথে যেটা বলতে চাই, যারা জীবনের গল্প বলবেন আমাদেরকে ফোন করবেন, ফোন নম্বরটি হচ্ছে 09613892892। আর একবার বলি, 09613892892। মান্নান, আমরা যেখানটায় ছিলাম তারপর
বাবির সাথে কথাবার্তা বলার পরে ওরাকে দুইরা ঘরের ভিতরে নিয়ে যাওয়া হইলো, বললো সবাই ঘরে ঢুকার আগে থেকে বইরা ঢুকায়। চোখের ভিতরে বসে আছে ভাবি, আমি কথা বলে দুষ্টামি করতেছে আর কি। বড় আমি ছোট ভাবির সাথে এখন পর্যন্ত ঠিক মতো দুষ্টামি করি না, খুব সম্মান করি ওনারে। আবার বড় ভাবি তো বিয়ের আগে থেকে একদম ফ্রি, ভাবির সাথে আমার সাথে দুষ্টামি করতেছে, আমিও দুষ্টামি করতেছি। আমার ঘর থেকে বাইর হলো তো আমার এই পোশাকে তো আর বাইর হবে না, শুধুমাত্র আমি সুকেশটা খুলছি। সুকেশটা খুললে ওখান থেকে একটা ফুল চেন বের করছি আর একটা ভালো শার্ট বের করছি। বাইর করে যখন আর কি ওই পাঞ্জাবির উপর দিয়ে পায়জামার উপর দিয়ে চেনটা পরছি, যে পায়জামা তো খুলবো একটা লুঙ্গি বের করবো এরকম চান্স দিতেছে না, ভাবি দুষ্টানি করতেছে। পায়জামার উপর দিয়ে প্যান্টটা পরছে, পইরা হেরা পাঞ্জাবিটা খুললে সাতটা গাই দিচ্ছি। পরে ভাবি বলতেছে এখন আবার এগুলা গাই দেখ। আমি ভাবি দেখ এই কয়দিন তো আর আমি যেরকম ভাবে বিয়ে করবো আমি নিজেও জানি না, আমি তো দুই চারজন বন্ধু বান্ধব আছে, আপাতত সবাইকে দাওয়াত না দিই, তো দুই একজন আছে তো তাদেরকে না জানাইলে না হয়, এগুলো তো জানার লাগবে। অবশ্যই যদি এই মুহূর্তেও জানাই তত কিছুটা একটু হয়তো বা বুঝাইতে পারবো যে আমি এরকম ভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে, তোরা এই মুহূর্তে
আয়,
তখন জানাইতে পারি না ঠিক আছে এখন আয়, কিন্তু পরবর্তীতে তো একবার জানাইতে দেয় নিজের একটা লজ্জা লাগে। এরকম কথা বললে বাইরে বাইরে হয়ে যায়, তখন আবার আমি ফোন ব্যবহার করি, শুধুমাত্র একজনের কাছে একটা ফোন দিচ্ছি, সেটা হলো আর কি ওই বিনার ছোট ভাই। ছোট ভাইকে ফোন দিয়ে বললাম যে ভাই বিনা যেখানেই থাকুক যদি খবর জানেন তাহলে বুঝলেন, আর যদি এখন না জানেন পরে যদি খবর পান একটু আমার কষ্ট করে জানায়। আমার কিন্তু টার্গেট হলো কিভাবে আমি ঘর থেকে বাইরে হবো, এটা সূর্যা রিক্সায় উঠছি 15 টাকা হইলো ঢাকা বাস স্ট্যান্ড, বাস স্ট্যান্ড থেকে বাসে উঠছি 150 টাকা সূর্যা মহাখালী স্ট্যান্ড।
ওকে ওকে, নিজের বউকে না দেখে চলে আসলেন ঢাকা শহরে। ঘটনাটা
2006 আমি এসে পড়লাম, আসার পরে সারাদিন কিন্তু ঘুরছি পকেটে টাকা নেই, সারাদিন কিন্তু সারা শহর ঘুরছি। আমার আমি নিজেও রাস্তাঘাট চিনি না, যেদিকে দুই চোখ দিয়ে যাচ্ছে এদিকে দিয়ে যেতেছি, আমার পকেটে কোনো টাকা নেই, সারাদিন না খাওয়া কোথায় খিদায় কিন্তু ভাই লজ্জা সরম দূরে রাখে না। এরকম পরিস্থিতিতে আমি দাঁড়াই আছি, আমি যে আপনার কাছে যা বলবো যে আপনার 2টা টাকা দেন বা আমার কিছু খাওয়ান, কতটুকু মনে হয় সেটা আমার ভিতরে নেই, না খাই থাকতে রাখতেছি চাইতে পারবো না। চিন্তা করলাম যে আমি কাজ করি, সমস্যা কি, আমি তো কাজ জানা আছে। অতি প্রথম আমি যে জিজ্ঞেস করছিলাম আপনি ভাই চিনবেন এই কারণভাবে আমি অতি প্রথম কাজ ধরি, এখন হচ্ছে ক্যাফে সৌদি, তখন এই হোটেলটার নাম ছিল আপনার হোটেল আলমদিনা, আলমদিনা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, তখন আমি এই হোটেলে কাজ নিই। বড় ভাই আসলো, সবাই বড় ভাই ডাকতো মালিক, ভাইয়ের বললাম যে ভাইয়া আমি তো দেশে থেকে রাগ হয়ে চলে আসছি, আমি আমার একটা কাজ দেন। আমি যে হোটেলের দেশে আমার এরকম পরিস্থিতি আসছিল যে আমি হোটেল পর্যন্ত নিজের আসছিল, এগুলো কিছু বলি না। আপনার হোটেলের যে কোনো কাজ কত মেসের করতে পারবো, তখন তো ছোট মেসের তো করতে পারবো না, আমি পানি দিই না। টেবিল মুছতে তো লোক লাগে, আমি টেবিল মুছ মানি কোনো টেবিল মুছ, গ্লাস বই তো আছে, গ্লাস বই আছে তো ওইসব একটা বাড়তি লোক দরকার নাই। পরে আর কি একটা মেস চেয়ারে আর কি আমার মুখ দেখা বুঝলো যে সারাদিন না খায় আছি, মানুষ না খায় থাকলে একটু মুখ দেখা বোঝা যায়। তা বললো যে ছেলেটা দেখা যায় সারাদিন ধরে কিছু খায় নাই, পোশাক আশাক মনে হয় যে ভালো হয়েছে, কি করবেন তো বিষয় তো পড়ছে, কোনো জায়গায় কাজও পাইতো না, এইভাবে না খাই কতক্ষণ ঘুরবো। পিছনে সিলেট দরকার দিয়ে দেন, সিলেট একটা ছুটি চাইতেছে বাড়িতে যাবো, তার পিছনে দিয়ে দেন
মানে হোটেলের প্লেট ধোয়ার কাজ।
হ্যাঁ, পরে যদি ছেলে আইলো তাইলো, আর না আইলে পরে এই কুইটা যাবো, আর আইলে পরে কাজ একটা ব্যবস্থা হইব। এই যে প্লেট দোয়া কাজ দিল ভাই, প্রতি প্রথম প্লেট দুইটে দুইটে, এই দোকানে এত বিক্রি হইতো বলার বাইরে, প্লেট দুইটে দুইটে আমার দুই হাত ঘা হয়ে গেছে দুই মাসের মধ্যে। শেরপুর কাকলি সিনেমা হল আছে, সিনেমা হলে গেস্ট হাউসে উঠি, শেরপুর বন্ধ যারা আছে তাদেরকে ফোন দিই, ফোন দিয়ে মারে ফোন দিই, ফোন দিয়ে আসতে বলি, বা আমাদের পাশে গ্রামে কোনো এক জায়গায় যাই আমি বসি, মারে ফোন দিই, দেখা করবো, ছোট দুই বোন যায় দেখা করি, এই পর্যন্ত। আমার নিজের বাড়ি আজ পর্যন্ত পারা দিনে।
আপনার বউকে আপনি দেখেননি
এখন পর্যন্ত? না, ছবি দেখছি
মানে সামনাসামনি বড় দেখেননি।
হ্যাঁ, তারপরে সামনাসামনি পর্যন্ত ওই আমার ফেস দেখেনি, আমি ওর ফেস দেখিনি।
তারপরে কি হলো
আপনার ছবি? ওই আমার ফেসবুকে ছবি দেখছে, আমি ওর ফেসবুকে ছবি দেখছি, এটা ইদানি।
হোয়াট আ লাইফ স্টোরি ম্যান, মানে দিস ইজ রিয়েলি ইম্পসিবল লাইফ স্টোরি। মানে একটা ছেলের শিক্ষাগত যোগ্যতার জায়গাটা না নাই বা বললাম, মানে কিন্তু লাইফে জন্ম হওয়ার পরের যে বাঁক গুলো, তোমার বয়স কত এই মুহূর্তে?
এই মুহূর্তে 26-27 এরকম।
26-27 বয়সের ঠিক মানে পুরো সিনেমাকে হার মানায়। বাই দ্য ওয়ে, ঠিক আছে আমি একটু শুনি, এই যে ঢাকাতে আপনি আসলেন তখনও আপনি জানেন না সেই বিনা কোথায় আছে?
বিনা কোথায় আছে সেও জানি, আমার ইন্টারনেট বউ কই আছে এটাও আমি জানি,
আপনার বউ কাছে সেটাও জানেন না, হোটেলে মেসিয়ারি করেন এবং
প্লেট দিয়ে প্লেট বয় সারাদিন পিছনে বসে বসে আগুনের পাশে বসে বসে শুধু প্লেট দেওয়া, এটুকুই কাজ আমার।
তারপর কি হলো?
তারপর এরকম পরিস্থিতি যে আমি হাত দিয়ে যে ভাতটা উঠে খাবো তাও খাইতে পারি না, হাতে গা হয়ে গেছে, প্লাস জন্ডিস হয়ে গেছে সারা শরীর হলুদ, সবাই দেশে যাওয়ার জন্য চাপ দেয়, আমি দেশে ঠিকানা দিই না। আমার এক জায়গায় একবার বলি জামালপুর, একবার বলি শেরপুর, বিভিন্ন জায়গার নাম বলি, এক জায়গার নাম বলি চাপ দিয়ে কই ফেলাবো, এখানে তার বাইক করতে অন্য জায়গায় কাজ করি কিন্তু যাবো না। মানে তখন সবাই এরকম সন্দেহ করতে পারেন না যে চুরি করে আসছে বা কিন্তু একটা খুন খারাপি করে আসছে, যে বয়স এই বয়সে কোনো খুন খারাপি সম্ভব না, আর চুরি করে এলো তোর লোকের
টেকাবে কি হলো?
তখন সে ওদের বাড়িতে তোমার পাশাপাশি, তো
তাদের মনে একটা প্রশ্ন তৈরি হয়ে গেল, জামাই কই চলে গেল?
তারপরে আমার আব্বুকে অনেক চাপ আসছে আর কি ওই দিক থেকে, আগে পরে তো সবকিছু জানতে পারছে যে আমার হিস্ট্রিটা।
আচ্ছা,
চাপ দিচ্ছে যে ছেলেটা এইভাবে, তো আপনি ছেলেটারে বললে বিয়েটা করে দিতে পারতেন অনুমতি নিয়ে, পরে এইভাবে বিয়ে করেছেন, আমার তো মেয়ের জীবনটা নষ্ট, যেহেতু ওর সাথে কোনো রিলেশন নাই, তবুও তো এখানকার বিয়ে হয়ে গেছে এটা তো সবাই জানে।
ডিভোর্স দিয়ে দিল ওরা?
না, ডিভোর্স আজও পর্যন্ত হয় নাই,
এখনো ডিভোর্স হয়,
এখনো ডিভোর্স হয় নাই, প্লাস আমরা ফোনে কথাও বলি না আজও পর্যন্ত, আমার বউর সাথে আমি কথাও বলি না।
ও কোথায় আছে?
ওর বাপের বাড়িতে। ওর বিশ্বাস আমি কোনোদিন যাবো, আর আমার বিশ্বাস আমি আমার মতো হবো, এইভাবে
বিনার খোঁজ পেলাম শেষ পর্যন্ত।
হ্যাঁ, বিনার খোঁজ পেলাম এইভাবে চলতে চলতে, হোটেলে কাজ করে কাজ করতে করতে, হঠাৎ একদিন আমার ওখানে ফোন আসে, ওই আমার এক বন্ধুর মাধ্যমে, যে বাজারে আরেকটা দোকান ছিল ওর স্বর্ণকারে, যার ওখানে আর কি বিনার কোনো গয়না বানাইছিল, যে দোস্ত আজকে বিনারে দিলাম, কই ওর কুলে একটা মেয়ে ও বাজারে আসছিল,
ওর কুলে একটা মেয়ে ও বাজারে আসছিল,
কুলে মেয়ে নিয়ে বাজারে আসছিল, আসলে দোস্ত তুই তাড়াতাড়ি খোঁজ লাগা ওই কুই আসছে। পরে ওই সাথে সাথে কথা বলতে বলতে আর কি ওদের বাড়ি দিয়ে গেছে, জাহেরা দেখো স্বামী নিয়ে আর কি উঠানের ভিতরে বসে আসছে, একটা মেয়ে কুলে নিয়ে সবার সাথে।
স্বামীটা কি?
ওই খালাতো ভাই, আমার সাথে কথা ছিল ওর বোনের বাড়ি যাবো, বোনের বাড়ি যায় না, গেছে ওর খালাতো ভাইয়ের সাথে, টাকা পয়সা নিয়ে সকালবেলা বুড়ে ওর খালাতো ভাইয়ের ওখানে গেছে, ওর খালাতো ভাইয়ের সাথে নিয়ে পরে যতটুকু জানছি আর কি ঢাকায় চলে আসছে। পরে জিজ্ঞেস করলাম যে তুই একটু অন্য ভাবে খোঁজ নিয়ে, কুই আছে, কুই আছে বলতে, পরে ওই কিছুদিন পরে জানাইলো যে তো এখান থেকে চলে যাওয়ার পরে সুজার ঢাকা যাত্রা বাড়িতে চলে গেছিল, আর যাত্রা বাড়িতে ওই জায়গায় ওরা সংসার করতেছে, ওই ছেলেটা এখন বর্তমানে সিএনজি চালায় যাত্রা বাড়িতে, এখন বর্তমানে বিনা আর কি তিন ছেলে মেয়ে, দুইটা ছেলে একটা মেয়ে।
আপনার সঙ্গে দেখা হয়েছে পরে?
দেখা হয়েছিল বলতে এর পরের বার একদিন আর কি, আমি নিজে থেকে গেছিলাম ওর সাথে কথা বলার জন্য। আমি একটা আমার বন্ধুকে বলছিলাম যে ওই যদি যায় এর পরবর্তীতে যদি দেখো সরে তাহলে আমার একটু ফোন দিও, তাহলে আমি যাবো। তিন বছর পর তো জানতে পারলাম যে ওই ওই জায়গায় আছে, কিন্তু যখন আবার আরেকটা ছেলে পেটে, যখন বাচ্চা আরেকটা পেটে, তখন আর ওই জায়গায় গেছে যে প্রথম মেয়েটা হচ্ছে ঢাকায়। যখন আর কি ওই বাচ্চা হওয়ার জন্য ওই জায়গায় গেলো, যাওয়ার পরে খবর আসছে, খবর আসার পরে মানে বাচ্চা হইলে কয়েকদিন পর গেছিলাম, হয়তো বা 15-20 দিন পর গেছিলাম। যাওয়ার পরে বাচ্চাটা কোলে নিয়ে শুধু এইটুকু জিজ্ঞেস করছিলাম যে আমার কি অপরাধ আছে, তুমি বিয়ে করবা না ঠিক আছে, তোমার অন্য লোক পছন্দ ঠিক আছে, আমার বলতে পারতাম তোমার যখন যখন যা চাইছো আমি দিছি, ওই মুহূর্তে যদি বলতে আমি তোমার বিয়ে করবো না, আমি ওরে বিয়ে করবো, আমার এইগুলো লাগবে।
অপরাধের যে প্রশ্নটা করলেন জবাব কি দিয়েছিল?
তারপরও কিন্তু আমি দিতাম, কিন্তু আমার দোষটা কি ছিল? তোমার দোষের মধ্যে একটু যে তুমি তোমার এক নম্বর তোমার ফ্যামিলি রাজি করতে পারোনি, আর দ্বিতীয়ত হইলো তোমার অন্য ইঙ্গিতে একটা কথা বলছিলাম যে এই 7 বছর ওর সাথে রিলেশন থাকা সত্ত্বেও কখনো আমি নিজে থেকে ওর হাতটা পর্যন্ত ধরতে চাইনি, কিন্তু অ্যাকচুয়ালি তখন আমি এইসব সম্বন্ধে কোনো ধারণাই ছিল না আমার। আমি কিন্তু সাধারণভাবে বুঝতাম যে এমনি ভালো লাগে, আমার চোখে ভালো লাগে এইটুকুই, ঠিক আছে, কিন্তু একটা মেয়ে কি সেই জন্য
প্রশ্নটা তখনও করি না। ইনফ্যাক্ট যে 7টা বছর, সরি এত সময় না, মানে 2-3টা বছর মেয়েটা আপনাকে সকালবেলা এসে রান্না করে খাওয়াচ্ছে, আপনার ঘরের মধ্যে এসে মেয়েটার সঙ্গে আপনার কোনো অনৈতিক সম্পর্ক ছিল কিনা, তো প্রশ্নটা আমি করিনি। অটোমেটিক্যালি আই গট দ্য অ্যানসার, এবং এই বিষয়টাকে মেয়েটা অন্যভাবে নিয়েছে যে আপনার আসলে পুরুষত্ব নিয়ে প্রশ্ন তুলেছে,
যেহেতু ওর জন্য আমি এত কিছু করতেছি, টাকা দিতেছি, যখন যা লাগতেছে তাই চালাইতেছি, কিন্তু একটা ছেলে কিন্তু এমনিতেও কিন্তু একটা মেয়ের প্রতি একটা আকর্ষণ রাখে, যদিও কিছু নাও দেয়, কিন্তু ওই মুহূর্তে কিন্তু আমি যখন এত কিছু করতেছি কিন্তু কোনো সময় ওর প্রতি আমার কোনো দাবি নেই।
যাই হোক, তারপর আপনি কি বলেছিলেন এই প্রশ্ন
আর কি? আমার বললো যে সবাই কিন্তু এক কম বেশি একটা আশা থাকে, তো যদিও তুমি চেষ্টা করলেও পারত না, কিন্তু এরকম তো কোনো কিছু তুমি দাবি করো না আমার কাছে, আর যদি তোমার ওরকমই থাকতো তাহলে তো তুমি দাবি করতে, তার মানে তোমার তো ওরকম কোনো ক্ষমতা নেই।
যাই হোক, তারপরে আপনি কি বললেন?
তাই আমি বললাম যে ক্ষমতা আছে কি না, তার পরে আবার এই কথাটাও বলছে যে তোমার যে কতটুকু ক্ষমতা আছে, আমার আমি বলছিলাম যে ক্ষমতা আছে কিনা এটা তো আমি জানি, তুমি আমার একদম জিজ্ঞেস করতে, তো তোমার যে কতটুকু ক্ষমতা আছে এটার প্রমাণ তো তুমি নিতে দিছো, কেমনি বিয়ে করে বউ রেখে গেছো আজ পর্যন্ত বউ মুখ দেখো না, ক্ষমতা থাকতো তাহলে বউ তো অবশ্যই থাকতো, এরকম বাবা অনেক কথা বলছে। আমি তো জানি আমার কিছু হবে না আশা, ঠিক আছে তুমি যদি সুখে থাকো তো থাকো, যদি জীবনে কোনো দিন প্রয়োজন পড়ে আমার কাছে চাইলে পাবা, এরকমই ওই পর্যন্তই লাস্ট কথা।
আচ্ছা, আপনি আমাকে এবার একটু বলেন তো, 2006 সালে আপনি ঢাকা শহরে
এসেছেন,
তখন থেকে আপনি এখনো ঢাকা শহরে?
এখনো ঢাকা শহর, দেশের বিভিন্ন ঢাকার বিভিন্ন জায়গায় সবসময় প্রায় ঢাকার অর্ধেকটা ঘুরে।
কি করেন আপনি?
আমার কাজ এখন বর্তমানে হোটেলে,
ওই হোটেলের ওই ওই ব্যবসার মধ্যেই আছেন, এখন পর্যন্ত বের হতে পারেননি?
না, হোটেলের ব্যবসা এই বের হতেছি ঢুকতেছি, কিন্তু লাইন ওই একটা,
মানে আপনি রাগকোড়ের বাড়িও যাননি?
না, অনেক সময় দেখা গেছে হোটেলের কাজ ভালো লাগে না, এই মালিকের সাথে টাকা পাই, ওই মালিকের সাথে টাকা পাই, যেন দেখি টাকা দেয় না, রাগ অনেক সময় বাইর হয়ে দেখে অন্য কাজ করি, কিছুদিন দেখা যাচ্ছে রাজমিস্ত্রি জুগালি কাজ করছি।
মিস করেন না মাকে? মিস করেন না ভাই?
সবাই মিস করি, এখনো তো ফোনে কথাবার্তা হয়,
সবাই জান না কেন বাড়িতে?
হ্যাঁ, বাড়িতে যাওয়ার জন্য আমার কথা বলি সবাই দেখতে পাই, তো আমার বাড়িতে যাওয়ার কোনো প্রয়োজন নেই।
আপনার ইমিডিয়েট বড় ভাই বিয়ে করেছে?
বড় ভাই তো অ্যাকচুয়ালি আমার আগে বিয়ে করছে, আমি বাড়িতে আসার আগেই বিয়ে করছে, বড় দুই ভাই বিয়ে করছে।
বউ কথা বলে না? বউ বলে না?
ওর ওর কথার কারণে তো বলতে গেলে না হলে 100 সিন চেঞ্জ করছে আমি কমসে কম,
মানে জানি না আপনি ও আপনার সঙ্গে কথা বলে,
তার মানে এরকম এক পর্যায়ে দেখা যায় তো আমি একটা সিম ইউজ করতেছি, কিন্তু এই সিমটা আমি আমার বন্ধু বান্ধব ছাড়া আমি আমার ফ্যামিলির ভিতর কাটছি, আমি মার সাথে কথা বলিনি, এই সিমের নাম্বারটা ওই পাই গেছে,
তারপরও সে আপনার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছে,
এই সিমের নাম্বারটা ওই পাই গেছে,
কি বলেছে?
এর এক কথায় যে আমার কি অপরাধ, দোষ করলে ওই মেয়ে করছে, আমি তো কোনো দোষ করিনি, তুমি আসো না,
এই 10 বছর ধরে শুধু একই কথা বলে যাচ্ছে।
10 বছর ধরে বলতে ওই 2-2.5 বছর এরকম কথা হয়েছে, এরপর থেকে ধরেন আমি প্রায় 2 বছর মোবাইল ব্যবহার অফ রাখছি,
তাও আপনি যাবেন না ওর কাছে?
আমি দুই বছর মোবাইল ব্যবহার করি।
আপনার রিসেন্ট লাইফে কেউ আছে আপনার যাকে আপনি লাভ করেন এরকম কেউ?
এখন বর্তমানে আসছে, বর্তমানে আসছে বলতে তাও শিওর আমার আছে কিনা আমি জানি না।
আপনি কি নিশ্চিত ভাবে?
আমি ওরে এখন অনেক মিস করি, কিন্তু মাঝখানে ভাই একটা কথা হলো কি, ওই যে দিনার চলে যাওয়ার পর থেকে কিন্তু আমি কোনো মেয়েরা ঠিক ভাবে দেখতে পাচ্ছি না।
আপনি যে মেয়েটার কথা বলছেন যে রিসেন্ট লাইফে আপনার হয়তো একজন আছে বা নেই বা তার মনে ছায়ার মতো হলো কেউ একজন আপনার পাশে, এই মেয়েটা কি জানে আপনার লাইফের স্টোরি গুলো আগে গোড়া?
হ্যাঁ, লাইফের হিস্টোরিটা বলতে ও তারপরে আমি যে বিয়েটা করছিলাম এই সম্বন্ধে হয়তো বা জানে না বা আমি বলিনি কোনো সময়, কিন্তু বিনা সম্বন্ধে সম্পূর্ণ জানে, বিনা সম্বন্ধে সম্পূর্ণ জানে। আমি বাড়িতে যাই না এতদিন ধরে তাও সম্পূর্ণ জানে, কিন্তু আমি যে বিয়েটা করছিলাম সেটা আমার ভবিষ্যৎ চিন্তা বলতে ভাই এতদিন তো কোনো চিন্তা আসলো না। আমার ভবিষ্যৎ বলতে আমি আমার নিজের নিয়ে ভাবিনি, সবসময় চিন্তা করছি এই জায়গায় মরবো আরেকজনে ওই জায়গা ফালাই দিবো এই পর্যন্তই শেষ, সামনে কিছু কোনো ঠিকানা নেই। কিন্তু ইদানিং আর কি আমি একটা স্বপ্ন দেখতেছি, আল্লাহ আমার স্বপ্নটা পূরণ করতে দিব কিনা এটা
কি স্বপ্ন আল্লাহ
ভালো জানে। এখন স্বপ্ন হলে একটাই, আমার লাইফে একটা নতুন মেয়ের সাথে আমার সম্পর্ক হয়েছে, এখন আর কি হেরে নিয়ে একটা ঘর বাঁধার স্বপ্ন দেখতেছি, এখন এইটুকুই আমার ছিল।
কিন্তু সেটা কি ঠিক হবে? আপনার স্ত্রী আছে ধর্মীয় বিধান মতে?
হ্যাঁ থাক, তো আমার হিসাব মতো আমি এখন কিন্তু প্রায় 5-6 বছর ধরে ওর সাথে আমার কোনো খোঁজ খবর নাই। আমার মনে হয় না যে এখন পর্যন্ত ওই আমার অপেক্ষায় আসছে।
This is the fact, ultimate fact of life. একটা কথাই বলি সেজন্য বারবার যে life is more than drama, জীবন নাটকের চেয়েও নাটকীয়। এবং আসলে কি বলার আছে, নাথিং টু সে। আপনি কেন বলতে আসলেন এই গল্প, জীবনের গল্প হলো 8920?
এটা বলতে আসার অর্থ হলো, এক নাম্বার আমার দুইটা অর্থ আছে আর কি, দুইটা অর্থ হলো, এক নাম্বারে বিনা এই যাত্রা বাড়িতে থাকে আমার জানা মতে, তো ওই যাত্রা বাড়িতে যেহেতু থাকে FM শুনবেই, ওর যে কতটুকু বলেছে ওই অতটা জানতে পারবো। আর দ্বিতীয়ত ছিল জানি যে মেয়েটার সাথে বর্তমানে রিলেশন, ওই মেয়েটার আমি অনেক কথাই বলি না আমার জীবনে, সরাসরি বলতে লজ্জা পেতেছিলাম বা ভয় পেতেছিলাম যে হারানোর পর, আজকে ওই কথাগুলো জানতে পারলো। কিন্তু ওই তো এতদিন দুটো কথা বলতে ফোনে অল্প কথা বলছি বা মেসেজে অল্প
কথাটুকু জানার পরে সে যদি আপনাকে অস্বীকার করে তাহলে?
আজকে যদি অস্বীকার করে তো আমার কিছু করার নেই, কিন্তু আমার সবচেয়ে একটা জিনিস থাকবো কি, যে যদি কোনো সময় আমাদের বিয়েটা হয় তাহলে একটা জিনিস হলো জানতে পারবো, জানার পর একটা যে আমার উপর একটা খুব থাকবো যে তুমি মিথ্যা বলছো ভাই।
সুতরাং বিয়ের আগে সবকিছু জেনে গেল,
সবকিছু জেনে গেল,
আমরাও জানলাম প্রিয় শ্রোতা। শুধু একটা কথাই বলার আছে যে আসলে টোটালি স্পিচলেস, ওকে দেখে আসলে বোঝার উপায় নেই যে ওর জীবনে এত গল্প থাকতে পারে। যারা ওকে দেখতে চান চলে আসবেন আমাদের ফেসবুক পেজে, আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibria.rj। আমি আরো একবার বলছি www.facebook.com/kibria.rj, পেজে আছে আরজে কিবরিয়া নামে। আজকের মতো অনুষ্ঠান শেষ করছি, নাথিং টু সে, কিছুই বলতে চাই না। প্রত্যেকের জীবনটাই সহজ সরল হোক, সুন্দর হোক, সুখকর হোক, আর সেই জন্য আমরা যেন আমাদের চারপাশে যেসব ঘটনা দুর্ঘটনা অঘটন প্রত্যেকের জীবনে কম বেশি ঘটে যায় সেখান থেকে যেন কিছুটা হলেও শিক্ষা নেই। ভালো থাকুন, এবিসির সাথে থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ। আর জেকি প্রিয়ার পক্ষ থেকে শুভরাত্রি।